This track was downloaded from fusionbd.com.
어떻게 세이컨에 뭐 한적한 세이컨에 이제 남들 샤바이 다기에 대해서 앞에 가야지. 물어 애초부터 저기. 남아 샵네 오비시트 아스케로 기분. 오늘 그 아무나 이제 아스케 아마 바로 보시는 것이 아니지.
아니 감사합니다.
앞에 기가 그런 짐작 그런 실례. 아마로 그런 실수요. 대신에 아스케 내 마음 아픈 지문에 걸터 볼. 아 아게아디
저건 마지막에 오시잖아요. 저건 뭐냐면 대표 남이가 이 방송을 보고 바로 오시는.
তাই আমরা দেরি না করে আগে আপনার নামটা জেনে নিই, আপনার আজকে ভালোবাসা আপনার জীবনের কথা শুনুন।
আমার নাম শাওন, আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি, তারপর এখন এই মুহূর্তে আইবিএতে এমবিএ করছি। টু থাউজেন্ড ফোরে যখন আমি লাস্ট 2004 এ লাস্টে যখন বইটে ভর্তি হলো তখন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো শুরু হয় মনে হয় আমার কাছে, ইউনিভার্সিটি লাইফ বেস্ট টাইম অফ লাইফ। ওকে, তো একসময় দেখা গেল যে আমি আসলে ঠিক সিস্টেমটার সাথে বইয়ের সিস্টেমটার সাথে ঠিক সুইচ করতে পারছি না, আস্তে আস্তে আমার রেজাল্টটা আস্তে আস্তে ফল করতে থাকে, তো একসময় দেখা যায় যে আমি আসলে কেমন যেন বিভিন্ন আধারে যেমন ডুবে যাচ্ছি আর কি। তো এক সময় বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, মাঝে মাঝে ফ্যামিলির টেনশন ছিল, নিজের কোনো টেনশন ছিল, নিজের রেজাল্টের জন্য টেনশন।
কিন্তু শোন ভাই, যে কথাটা শুনলাম যে ট্র্যাক রেকর্ড শুনলাম, সেটা তো আপনি একজন গোল্ডেন বয়, কারণ আপনি নটর ড্যাম দেন বুয়েট দেন আপনি আবার এমবিএ কমপ্লিট করছেন, সব মিলিয়ে তো অনেক দারুণ একটা ব্যাপার।
হ্যাঁ, ভালো ছিল, তারপরে কেমন একটা ফ্রাস্ট্রেশন হঠাৎ করে শুরু হয়ে গেল রেজাল্টটা, তো কারণ সারা জীবন শুধু পড়াশোনার ব্ল্যাঙ্ক সেক্টরই ছিলাম, তো পড়াশোনাটা যখন ভালো হতো না লাগলো তখন কেমন যেন একটা ব্রেক করলাম। তো তারপরে যেটা হলো, তাও যখন দেখলাম যে আমি আর সেই কিছু করতে পারছি না, তখন নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত করে ফেলছিলাম, প্রচুর মুভি দেখা শুরু করলাম, প্রচুর মঞ্চ নাটক দেখা শুরু করলাম, তারপরে বিভিন্ন কালচার প্রোগ্রামগুলোতে যাওয়া শুরু করলাম, তো সব থেকে যেতাম, সব কিছু ভালো লাগতো। তারপর কেমন যেন একটা হাহাকার হাহাকার ছিল, নিজেকে যেন মানে কোথাও যেন সুটা ঠিক কাজ করছিল না লাইফে, একটা সুটা ঠিক কাজ করছিল না। তো আর বিভিন্ন যেখানে যেতাম সেখানে দেখা যেত যে বিভিন্ন কাপড়রা যাচ্ছে ইয়া করছে। লাভ নিয়ে আমার সবসময় একটা ফ্যাসিনেশন ছিল, আমি সবসময় এক্সপেক্ট করেছি যেন পিওর লাভটা, অরিজিনাল যে লাভটা, সেটি স্পর্শ যেন আমি পাই, কখনো যেন পাই আমি ঈশ্বরের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে এই আবেদন আমি সবসময় করেছি, আল্লাহ কখনো হোক আমাকে এই লাভের যেন আমি টাচ করতে পারি। তো যখন 2009 এর মাঝখানে তখন আমার লাস্ট টার্মে আর্টিক টার্ম চলছে, তখন আমি বুয়েতে মোটামুটি খুব খারাপ অবস্থার মধ্যেই আছি। তো একদিন আমি গুলিস্তান করে বুয়েতে যাব লোকাল বাসে, 7 নম্বর বাসে করে যাব। তো সেখানে গিয়ে সেখানে দেখা হলো যে আমরা বাসটার জন্য ওয়েট করছি, সেখানে একটা মেয়ে ওয়েট করছে। এর আগে একটা কথা আমি বলে রাখি, আমি যেহেতু প্রচুর ঘোরাফেরা করতাম, আমি 2009 এর ফার্স্টের দিকে একবার নেপাল যাই, সবার জন্য আমি গিফট কিনি, আমার ফ্রেন্ডদের জন্য সবার জন্য গিফট কিনি। কিন্তু সেখানে একটা শাল ড্রেস আমার খুব পছন্দ হয়, সেটা হচ্ছে ডিপ ব্লু কালারের শাল, মাঝখানে ডিজাইন করা। তো শালটা দেখে মনে হয় এই শালটা আমার স্পেশাল কাউকে দিতে হবে, ঠিক আছে, শালটা আমি রেখে দিই বাসার ড্রয়ারে, সবসময় শালটা ছিল, আমার মাও দেখেছে সবসময় শালটা, তো মা সবসময় জিজ্ঞেস করতো শালটা কাউকে দিচ্ছ না কেন, আমরা শালটা দিব কাউকে দিব। যাই হোক, তারপরে সেখানে যখন আমি গুলিস্তানে যখন সেই মেয়ের সাথে একজন সাথে দেখা হলো, দেখলাম আমার শালটা যে কালারের ছিল তার জামা ঠিক সেই কালারের, ঠিক আছে। তখন হঠাৎ করে মাথায় ক্লিক করলো, আর শালটা তো যে কালারের, ঠিক আছে, হঠাৎ করে আমি মনে হলো যে আমার আশপাশে আর কোনো মানুষ নেই, সে মেয়েটাই শুধু আছে, ঠিক আছে, হঠাৎ করে এটা হলো। তারপরে একের পরে বাস আসছে, আমরা আর
বহুত রোমান্টিক দৃশ্য, পেছনে মিউজিক বাজছে, আপনি আর সে গুলশান পুরা
সুচিত্রা।
তো বাস একটা পরে একটা আসছে, আমি দুজনে কেউ বাসে উঠতে পারছি না, কারণ প্রচুর ভিড় হয়ে বাসে আসছে। আমি দেখলাম সে কিছু বাস মিস করছে, আমি কিছু বাস মিস করছি। তারপর একটা বাস আসলো, তো সে বাস তো প্রচুর ভিড়, তা আমি কোনোভাবে একটা পা ঝুলিয়ে উঠে বললাম আর কি, উঠে পড়লাম ঝুলে, পিছন থেকে কেউ বললো ভাই আমাকে একটু উঠতে দেন, ঠিক আছে, আমাকে একটু উঠতে দেন। তা আমার কি জানি মনে হলো, নর্মালি আমরা কিন্তু স্বার্থপর ভাবে উঠি না, চলে যাই, তার মনে হলো চার্জ দিই, ঠিক আছে। তো সে উঠতে গেল, যেমন সে বাস থেকে ছেড়ে, তো সে বাস থেকে উঠতে না পেরে পড়ে গেল রাস্তায়, রাস্তায় পড়ে গেল, বাস চলে গেল, মানে জাস্ট কোন মেজর ইঞ্জিনিয়ার রাস্তায় পড়ে গেল। আচ্ছা, তো পড়ে গেল, তো আমি পাশে গিয়ে তাকে তুললাম। জিজ্ঞেস করলাম আপনি কোথায় পড়েন, আপনি কোথায় যাবেন? সে বললো যে আমি ইডেন কলেজে যাবো। আচ্ছা ঠিক আছে, বলছে আমি তো বুয়েটে যাচ্ছি, তো একসাথে রিক্সায় যাবেন, তাই আমি আপনাকে ড্রপ করতে পারবো। সরি, আমাকে আপনি ড্রপ করতে পারবেন, আপনার কাছে তো পড়ে। তো হলো উনি, ওনার ওর কোনো উপায় ছিল না আর কোনো, তো ইচ্ছে উঠলো, বলেন ঠিক আছে চলেন। তো গুলিস্তান থেকে পলাশী মোড় পর্যন্ত প্রায় 15 মিনিটের রাস্তা, 15 মিনিটের রাস্তা। তো এখানে যাচ্ছে আমাদের পরিচয়টা হচ্ছে, পরিচয়টা হচ্ছে কি নাম বললো, নাম মুন্নি, কোথায় পড়ে, ইটেনে পড়ে, ইংলিশ ইয়াতে পড়ে, ইংলিশে পড়ে। তো আমি নিজে যেহেতু সবসময় সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো লিটারেচারের ব্যাপারটা আমাকে সবসময় খুব টানত। তো ইংলিশ কথাটা শুনে বা ইংলিশটা দেখে আমার কেমন দিন খুব ভালো লেগে গেল, আর আমি কথাটা বলে খুব ফ্রিলি কথা বলছিলাম, সেও আমার সাথে খুব ফ্রিলি কথা বলছিল, জাস্ট আর সেও বইয়ে শুনলো, মানে খুব খুশি যে বা ভালো ছেলেই হবে নিশ্চয়ই, সবাই তো বইটা ভালো না, তারপর বললাম আর কি। তো যাই হোক, তো যখন পলাশি চলে আসছে, যখন পলাশি চলে এসছে, আমি রিক্সা থেকে তো নেমে যাচ্ছি, রিক্সা থেকে নেমে যাচ্ছি, ভাড়াও দিলাম অর্ধেক, সে ব্যাপারটা দিয়ে শাস্তি চললাম কেন ভাড়া দিলাম। যাই হোক, তো তখন আমার হঠাৎ করে মনে হলো আমি যদি ওর ফোন নাম্বারটা এখন না নিই, তাহলে লাইফে আমার সাথে কখনো আর ওর দেখা হবে না, কখনো কন্ট্যাক্ট হবে না। আমার যে কোনো মেজর উদ্দেশ্য ছিল তাও না, ভাবলাম আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে। তখন বললো ভাইয়া হ্যাঁ ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া যাবে, কিন্তু ভাই ডিস্টার্ব করতে পারবেন না, ঠিক আছে, খুব স্বাভাবিক কথা। তো এটাই আমার লাইফ ফার্স্ট কারো ফোন নাম্বার নেওয়া, কোনো মেয়ের ফোন নাম্বার নাও এবং এটা লাস্ট ফোন নাম্বার নাও। যাই হোক, ফোন নাম্বারটা নিয়ে নিলাম, আর সে আমাকে মিস কল, আমি মিস কল দিলাম, তো তার আমার ফোন নাম্বারটা সে পেয়ে গেল, ফোন নাম্বারটাও সে পেয়ে গেল, জাস্ট ঘটনা এতটুকুই। তো বাসে যাওয়ার পরই সন্ধ্যার সময় সে আমাকে টেক্সট মেসেজ পাঠালো, থ্যাংক ইউ ভাই হেল্প ফর দ্য হেল্প। আমি বললাম ওকে থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ। তারপরে এরপর আর কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। তারপরে আমিও, আমি সাধারণত আমার যেটা অভ্যাস সাধারণত হচ্ছে আমি মোবাইলের যে নাম্বারগুলো সেভ করা থাকে রেগুলার সেগুলো আমি ডিলিট করি, ঠিক আছে, যেগুলো আননেসেসারি নাম্বারগুলো, এই অভ্যাসটা তারও ছিল। কিন্তু আমি যতবারই নাম্বারগুলো ডিলিট করতে চাই, এই নাম্বারটা আমি কখনো ডিলিট করি না, কেন জানি
জামার ওই কালারটা চলে আসে,
হ্যাঁ কালারটা চলে আসে, নামটাও চলে আসে, এটা এমন জানি একটু চোখে চোখে ভাসে, ঠিক আছে, কিন্তু আসলে ঠিক ডিস্টার্ব করছি না, না আমি তো কল দেওয়াটা আমার ঠিক থাকেও নেই, আমি কল দিবও না, হচ্ছে হচ্ছেও না। তো এর মধ্যে হঠাৎ করে প্রায় 3-4 মাস পরে রোজা ঈদ আসে, রোজা ঈদে হঠাৎ করে সে একটা এসএমএস পাঠায়, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি তো দেখে আকাশ থেকে পড়ে আল্লাহ, এই নাম্বার থেকে এসএমএস এসছে, কি অবস্থা। আমি সাথে সাথে বলি আপনি আমাকে এতদিন পর মনে রেখেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, জাস্ট জাস্ট এখানে শেষ, এখানে শেষ। তারপরে নভেম্বর মাস চলে আসে, আমাদের দেখা হয়েছে জুনের দিকে, নভেম্বর মাস চলে আসে, নভেম্বর মাসের 12 তারিখের দিকে কি হঠাৎ করে রাত্রিবেলা ফোন করে, বলে ভাই আমি তো বসেছিলাম চুপচাপ বসেছিলাম, আপনার নাম্বারগুলো খাচ্ছিলাম, হঠাৎ করে আপনার নাম্বারটা কিছু মনে হলো, এখন কেমন আছে, অনেকদিন ইয়া নেই। আমি তো অন্য একটা নাম্বার থেকে ফোন করেছি,
আপনি কখনো ফোন দিতেন
না? আমি কখনো ফোন দিইনি, আমি কখনো ফোন দিইনি, সেও মাঝখানে কোনো ফোন দেয়নি। মাঝখানে শুনেছি যে ওর ফ্রেন্ডের কাছে বলছে যে আমাকে সাথে বইয়ের একটা ভাই পরিচয় হয়েছে, আর আমিও তো আমার দু একটা ফ্রেন্ডকে বলেছি যে এরকম রাস্তা দিন দেখা হয়েছিল, সবাই দু মজা টজা করতো, আমি বলতাম না একটু তো সেটা আমি আর ডিস্টার্ব করতে পাই না, একটু আমি তো তো সে হঠাৎ করে নাম্বার কাটতে কাটতে আমার নাম্বারটা তার চোখে লাগে এবং মনে করে যে এতদিন বইতে ছিল আর বাকি করে ফেললো না, কি হলো সে খোঁজ খবর নেই, সে জাস্ট এই ইন্টেনশনে ফোনটা করেছে। তার ফোন পেতাম পুরো মুগ্ধ, আমাকে এতদিন পর মনে রেখেছে, ফোন দিয়েছে, অন্য একটা নাম্বার থেকে ফোন দিয়েছে। জাস্ট তখন 5 মিনিট কথা হলো, কথা শেষ আমি বললাম যে আপনার তো ওয়ারিক নাম্বার, আমার একটা ওয়ারিক নাম্বার আছে, তো এখান থেকে আমি আপনাকে আমি পাঠাবো। তো কোনো একটা অজানার কারণে, এটা এটার জন্য আমি এখনো লজ্জিত, আমি আমার ওয়ারিক নাম্বারটা পাঠাতে ভুলে যাই, ঠিক আছে ভুলে যাই। তো সেই রাতে আমার অন্য নাম্বারটাতে আবার কল করে, আমার কাছে কল করে ভাই আপনি আমার ওয়ারিক, আপনার ওয়ারিক নাম্বারটা দিলেন না। ও আমি তো তখন বলি দেখেন অনেক সরি আমি আসলে ভুলে গেছি, এসে এসে। তারপর কথা শুরু হলো, সেটা প্রায় 12:00 দিকে কথা শুরু হলো, কথা চলছে চলছে চলছে, ওর খোঁজখবর করে নিচ্ছি, আমার পরিচয়টা নিচ্ছি 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 নিচ্ছি, যতই যতই যাচ্ছে ততই আমার খালি ভালোই লাগছে, ওর ভালো লাগছে, কারণ আমরা দুজনেই অপরিচিত, একবার যে পরিচয় হয়েছে এটা তো কোনো পরিচয়ই না, দুজনে অপরিচিত কিন্তু কথাবার্তা বলে আমাদের খুব ম্যাচ করছে কথাবার্তা। ও কিরকম লাইফ ড্রিম করে, আর কিরকম লাইফ ড্রিম করে কিরকম চাচ্ছে না চাচ্ছে এটা আমি শুনলাম, আমার বেশ ভালো লাগছে। এর মাঝখানে শুনলাম যে সে গান করে, গান শিখে, মানে শিখে আর কি। তো এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করলো, কারণ আমি নিজে গান পারি না, আমি কোনো জাস্ট কিছুই পারি না, আই এম নট ক্রিয়েটিভ ম্যান। তো এই জিনিসটাও করলো, এটা তো লিটারেচার স্টুডেন্ট, তো আবার গানের স্টুডেন্ট, তো আমার খুব মুগ্ধ লাগলো। আর ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল আপনার কিরকম এ পছন্দ, কিরকম আপনি এতদিন রিলেশনশিপে যাননি কেন, এ কেন, আমি বলছিলাম না এরকম হয়নি, ম্যাচ করিনি, আর আমি এরকম ভাবে যাইও না। আর সেও বলছিল হ্যাঁ ভাইয়া এরকম আসলে হয় না, তাই না, এরকম করে করে। তো এই কথাবার্তা হচ্ছে চলতে চলতে 3-4 বেজে গেল, এর মধ্যে ওর মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, ওর ব্যাটারি 2 শেষ হয়ে গেছে, বলে ভাই আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ কথা বলতে ভালো লাগছে, সে বলে ভাই আপনি 10 মিনিট ওয়েট করেন, আমি জাস্ট দিই, ঠিক আছে। তো আমি ওয়েট করছি, আমার রুমে ওয়েট করছি, লাইট বন্ধ করে ওয়েট করছি, সে আবার কল দিল 10 মিনিট পরে আবার চার্জ।
এই যে প্রথম দেখা হয়েছিল আপনাদের পাকিস্তানের এই মোড়ে, তারপর থেকে কতদিন পরে এই যে কথা
হচ্ছে? প্রায় ৬ মাস।
আচ্ছা,
প্রায় 6 মাস পরে সে আমাকে আবার ফোন দেয়। তো এরকম করে 2 বার সে মোবাইল 10 মিনিট ব্রেক দিয়ে চার্জ দেয়, ও মোবাইল পুরো ব্যালেন্স শেষ হয়েছে, পরে আমি ফোন দিই। তখনই আমাদের দুজনের কথাবার্তা, তো এরকম করতে করতে তো এরপরের দিন শুক্রবার ছিল, সেদিনও সারাদিন টুকটাক টুকটাক কথাবার্তা হলো। তারপরে সেদিন রাতের বেলা তখন ও সেকেন্ডের ফাইনাল পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে, সে বলছে ভাইয়া, তখন আর ভাইয়া বলছে না, তখন ঠিক শ্রাবণী বলছে, শ্রাবণী বলছে, আমি ওকে মুন্নি বলছি। তো বললো ভাইয়া আমি তো আসলে এভাবে ছেলেদের সাথে কথা বলি না, আর আমার কথা বলার ঠিক আমার ইয়াতে ন্যাচারও নেই, আপনার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে, আপনার মনে হয় কথা বলতে খুব ভালো লাগছে, আমরা ফ্রেন্ডশিপ ঠিক আগাতে পারি। আমি মনে হয় এই চান্সই হয়তো ছিলাম, ঠিক আছে, যে আসলে কীভাবে বল আছে, বললাম যে ঠিক আছে, আমরা রেগুলার কন্ট্যাক্ট থাকবে, তো আর ডিসেম্বরের লাস্টের দিকে ওর পরীক্ষা শেষ হবে, বলছিস কোনোভাবেই আমাদের এর আগে দেখা হবে না, আচ্ছা বলছি ঠিক আছে, দেখা হবে না। তো এই মাসে ওই মাসের শেষের দিকে আমাদের মোটামুটি একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়,
শ্রাবণ আপনার হতাশাগ্রস্ত জীবন থেকে কিন্তু এই সুরে বাঁচছে।
হ্যাঁ হ্যাঁ, সুরে বাঁচছে, আমি বুঝতে পারছি যে একটা লাকি চার্ম হয়তো আমার লাইফে ঢুকছে, আর আমি আমার অন্যান্য ফ্রেন্ডের সাথে, দুজনের সাথে কনসাল্ট করেছি, সবাই বলছে তোমার এটা লাস্ট টার্ম, বইয়েতে এটা লাস্ট টার্ম, তোমাকে কোনোভাবে রিস্ক নেওয়া সম্ভব না, কোনো কিছু ইনভলভ হওয়া সম্ভব না, লাইফে অ্যানাদার একটা ভেরিয়েবল অ্যাড করা কোনোভাবেই সম্ভব না। আমি বললাম লেটস টেক দ্য রিস্ক। তো ওকে, তো রিক্সটা নিলাম, তারপর আমরা দুজনে ডিসাইড করলাম উই ক্যান টক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যে মেবি উই আর মেড ফর ইচ আদার অ্যান্ড লেটস হ্যাভ এ ট্রাই, দেখি আমরা ভালোভাবে ইনভলভ, তাহলে আমরা দেখি। তো এরকম করতে করতে সপ্তাহখানেকের মধ্যেই আমাদের রিলেশনশিপটা অনেক ঠিক চলে যায়, মিনস হচ্ছে এর মধ্যে আমাদের রিলেশনশিপ শুরু হয়ে গেছে, এটা আমাদের ফার্স্ট আই লাভ ইউ বলছে মনেও নেই, ঠিক আছে, হয়তো ওই বলেছে, হয়তো আমি বলেছি,
ফোনেই
হচ্ছে, কারণ আমি তোকে একবার দেখেছি, আমার চেয়ার তো মনে আছে, এবং আমার চেয়ারও মনে আছে, যে দেখা হয়নি এটা তো একবার সত্যি কথা না, দেখা হয়েছে। তারপরও আমরা যেটা ও যেটা বললো, আমি যেটা বললাম, আমরা কিন্তু দেখছি না একজন আরেকজনকে, ব্যাপারটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে, আমার বলছে অবশ্যই দেখা তো হবে, দেখা না হলে সেটা দেখা যাবে। ওকে, তারপর এই করতে 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 এর মধ্যেও দুটো পরীক্ষা গিয়েছে, ও আমার বাসার সামনে দিয়ে যায়, ওর বাসা ছিল হচ্ছে বাসা, বা আমার বাসা হচ্ছে শাহজাহানপুর, তো রিক্সা আমার বাসার সামনে দিয়ে যায়, ওকে অনেকবার বলছে আমি নিচে দাঁড়াই, জাস্ট তুমি আমার সামনে রিক্সাতে পার হোক, না দেখা হবে। এরকম করতে করতে কোরবানির চলে আসলো, কোরবানির মনে হয় সেপ্টেম্বর লাস্ট উইক, 27 সেপ্টেম্বর সামথিং লাইক দ্যাট। তো সেদিন সকালবেলা বলছি চলো না দেখা করি আজকে। তো সে হঠাৎ করে রাজি হয়ে গেল, ওয়াও রাজি হয়ে গেছে। তো বিকালবেলা যে চিঠি হয়ে বের হয়েছি, তো আমরা ও বাসা থেকে রিক্সা নিয়ে এসেছি, আমার বাসার সামনে, মানে ওর বাসার পরে তো রিক্সা নিয়ে এসছি, আমি আমার বাসার সামনে দাঁড়িয়েছি, তো আমি রিক্সাতে ঠিক করে আমরা টিএসসি গেলাম। তো সেটা ছিল মোস্ট রোমান্টিক টাইম অফ মাই লাইফ ফর দ্যাট টাইম। তো এখন আমি কেউ হাত ধরবো তাকে ধরবো না, কারণ ফার্স্ট দেখা বলতে বলা যায়, দেখা যায়। তারপরে দেখা যায়। তারপরে আমরা টিএসসিতে কিছুক্ষণ বসলাম, কথাবার্তা বললাম, তারপরে মনে হলো না এটা হচ্ছে না, আমাদের দেখা করতেই হবে। আমাদের দেখা করতেই হবে। তারপরে যদি আমাদের 20 ডিসেম্বর আগে দেখা করবো কথা ছিল না, তারপর আমরা নেক্সট 7 ডেজ এর মধ্যে 5 দিন দেখা করে ফেললাম, ঠিক আছে। সকালবেলা দেখা হলেই না, দেখা করতেই হবে। তো আর তো এভাবেই চলছিল। তারপরে এর মধ্যে 20 ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে ওর পরীক্ষার মধ্যে একটা ভালো গ্যাপ পড়ে, আমরা ডিসাইড করি যে আমাদের একটা সারাদিন একসাথে থাকা যায় কিনা, সারাদিন একসাথে টাইম কাটানো যায় কিনা। কারণ এর আগে আমরা যতক্ষণ একসাথে ছিলাম মোটামুটি যা ছিলাম তা হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা, কিছু কিছু কখনোই ছিলাম না। তো সারাদিন এক কাটানো যায় কিনা, তো আমরা 4 ডিসেম্বর সকাল একেবারে ভোরবেলা বের হয়ে যাই, সেই ভোর অনেক ভোর, সাড়ে ছটার ভোর আছে, সাড়ে ছটার ভোর বের হয়ে আমরা চলে যাই একেবারে
সোনারগাঁ একসাথে থাকা।
তো আমাদের সারাদিন আমরা একসাথে সময় কাটাই। তো খুব ভালো সময় যাচ্ছিল।
রাত্রেও কি ফোনেই ছিলেন?
না, আমরা রাতে ফোনে ছিলাম না। এটা রাতে আমরা ফোনে ছিলাম না, আমরা সাধারণত রাতে বেশি কথা বলতাম না, কারণ হচ্ছে পরীক্ষা চলে বেশি আপনার লক্ষ্যমের প্রবলেম হয়, তো আমরা বেশি রাত কখনই জানতাম না। এভাবে গেল। তারপরে আসলে হচ্ছে বিজয় দিবস। বিজয় দিবসে আমি একটু ভাবলাম যে সাহস করে নিয়ে যেও কিন্তু বুয়েটে, ঠিক আছে। তখন তো আমার কোনো ফ্রেন্ডে জানে না, ঠিক আছে, কোনো ফ্রেন্ডে সেরকম ভাবে জানে না, নিয়ে যে একটু বুয়েটে দেখি কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় কিনা। তো লাকিলি আমার দু তিনটা ভালো ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, সজীব এবং অমিতা বয়, ওদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল এবং আমি শ্রদ্ধা বুঝে পড়ে গেলাম। ওরাও দেখছে আর ওরা তো, আমি তো বলছি আমরা ফ্রেন্ড, কিন্তু ওরা কখনই বিশ্বাস করছে না, কারণ গত 4-5 বছর লাইফ আমি কখনো কোনো মেয়ে সেতু আমাকে দেখে নাই। তো একটা মেয়েকে নিয়ে আমি বুয়েতে গিয়েছি, একটু বিয়ে শুধু এটা তারা তো ব্যাপক আশ্চর্য, ব্যাপক দেখে দিচ্ছে কি হয়েছে না হয়েছে, তো আমি তাদেরকে আস্তে আস্তে বলছি। তো আমাদের কিন্তু 20 ডিসেম্বর দেখার কথা ছিল, কিন্তু 20 ডিসেম্বর আর দেখা হলো না, সেই ঐতিহাসিক দিকের দেখা হলো না। আমাদের দেখা এরপরে দেখা হচ্ছে 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর কিভাবে দেখা হয়, আমরা 21 ডিসেম্বর রাতে সারা রাত কথা বলি, তার পরীক্ষা তো শেষ, এখন আর সারা রাত কথা বলা যায়, সারা কথা বলছি। এরকম করে যখন 5টা বেজে গেল তখন আমাদের মোটামুটি দুজনের কান্নাকাটি করার অবস্থা, কান্নাকাটি করার অবস্থা, আমাদের দেখা করতেই হবে, এখন আমাদের দেখা না করে কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। তো এখন আধা ঘন্টা তো ঘুমাতে হয়, আধা ঘন্টা ঘুমিয়ে পঞ্চ নামাজটা পড়ে আধা ঘন্টা ঘুমিয়ে আমরা আবার বেরোলাম 7টার দিকে, ঠিক আছে। 7টার দিকে বের হয়ে সোজা সিএনজি নিয়ে চলে গেলাম যাত্রাবাড়ি। এর মাঝে আমরা নাস্তা কিনে নিয়ে চলে গেলাম আবার সোনারগাঁও গিয়ে, যে সেই যে এক কোনায় যে আমরা বসছি, ঠিক আছে, কোথায় সোনারগাঁ কি জাদুঘর দেখবো কি দেখবো, এক কোনায় বসে আছে আর উঠারও নাম নেই, কিছু নাম নেই, কি দেখবো, মানে যখন আমার সাথে থাকতো তখন আমার আশপাশ সবকিছু অন্ধকার হয়ে যেত, মানে জাস্ট আমি আশেপাশে কিছু দেখতে পারতাম না, কিছু হলো কিছু আমি কিছুই বুঝতে পারতাম।
বইতে আপনার স্পেশালিটিটা কি ছিল?
বইতে আমার স্পেশালিটি ছিল যে নেভাল আর্কিটেক্ট,
আমি ডিজাইন করা
কনস্ট্রাকশনটা। তখন আমি লাস্ট টাইম ছিলাম,
তখন তো এক্সট্রিমলি রোমান্টিক একজন পার্সন, আগে টের পাইনি,
জাস্ট টের টা পেয়েছিলাম যে আমার বুক ভরা ভালোবাসা আছে, কাউকে জাস্ট দিতে হবে আর কি, ঠিক আছে, জাস্ট পারফেক্ট মানুষকে দিতে হবে।
তারপরে
সোনারগাঁয়ে সেই মুহূর্তে আমাদের সারাদিন জাস্ট একদিকে বসে আছি, মাছটা কিনে নিয়েছি। ওর একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ও খুব শুকনো ছিল, তো খাওয়া দাওয়া একেবারেই করতে পারতো না। তো সাধারণত প্রথম দিক থেকে আমি যখনই বেরোতাম তখন ও সবসময় আমি খাইয়ে দিতাম, তো এরকম করে চলছে, টাইম পাস হচ্ছে, যতই দিন যাচ্ছে ততই আমাদের লাভ ডিপলি হচ্ছে, এবং আমি বুঝতে পেরেছি যে আমার যে লাইফ লং যে টিমটা ছিল সেই টিমটা আমি টাচ করতে পেরেছি। আমাদের ফিউচার প্ল্যান গুলো শুরু হয়ে গেল আস্তে আস্তে, কি করা যায় না করা যায়। প্রথম দিকে ছিল যখন ফার্স্ট ইয়ারে যখন ছিল তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা 3 বছর পরে বিয়ে করবো, ওর পড়াশোনা শেষ হবে, আমি চাকরি এস্টাবলিশ করবো। তো কিন্তু এর মধ্যেই 1 মাস হতে হতে আমাদের টাইমটা কাট করতে 1 বছর পরে চলে এসেছি, আমি 1 বছর পরে বিয়ে করবো, ঠিক আছে, যে পাস করি 6 মাস জব করি বিয়ে করে ফেলবো, বাসায় বলে দেবো, কোনো সমস্যা নেই। এর মধ্যে ওর যা একটি টেনশন ছিল সেটা হচ্ছে আমাকে তো ফ্যামিলিতে অপছন্দ করে তেমন কোনো কারণ ছিল না, ওর একটি টেনশন ছিল সেটা হচ্ছে বাবাকে নিয়ে। ওর বাবা খুবই রাগি টাইপের মানুষ, উনি এয়ারফোর্সে আছেন, তো টেনশন ছিল যে বাবাকে কিভাবে রাজি করাবে, কারণ অনেক ফ্যামিলিতে আপনার বাংলাদেশে অনেক ফ্যামিলিতে হয়তো রিলেশনে বিয়েটা অ্যাপ্রিসিয়েট করে না, ছেলে ছেলে যেরকমই এবং মেয়ে যেরকম রিলেশনে বিয়েটাকে অ্যাপ্রিসিয়েট করে না, যে সেটা নিয়ে টেনশন ছিল। আমাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে যে সেটা ছিল কিভাবে বাবাকে রাজি করা যায়, কিভাবে বাবার সামনে আমাকে রিপ্রেজেন্ট করা যায়, কি করা যায় না করা যায়, এভাবেই চলছিল। তারপর জানুয়ারি লাস্ট উইক চলে আসলো, লাস্ট উইকে লাস্ট উইকে আমাদের সরস্বতী পুজো খুব সম্ভবত হয়, তা আমরা আগে থেকে ডিসাইড করলাম যে আমরা সরস্বতী পুজো এক জায়গায় যাবো, মানে একসাথে জগন্নাথ হলে যাবো। আগে অনেক সরস্বতী পূজার কথা শুনেছি কিন্তু কখনো আমি যাইনি, তো এবারের মুখে যাবো। তো আমি বললাম তোমাকে শাড়ি পরতে হবে, মানে আমি শাড়ি পরা অবস্থা তোমাকে কখনো দেখিনি, তো তো রাজি না রাজি না, শাড়ি তো একটু আনকমফোর্টেবল ফিল করে, তো জাস্ট রাজি হলো। তো শাড়ি পরে এসছে, শাড়ি পরে এসে তো সে খুবই ইয়া অবস্থায়, মানে একটা কেমন যেন ইয়া অবস্থায় আছে, যৌথ অবস্থায় আছে, শাড়ি পরে শাড়ি কিভাবে কন্ট্রোল করবে কি করবে না করবে। ওকে শাড়ি পরে দেখে আমি স্টান্ড হয়ে গেছি, স্টান্ড হয়ে গেছি, কারণ জাস্ট মনে হচ্ছিল যেমন আমার সামনে একটা বেবি চলে এসছে, ঠিক আছে, যেরকম একটা ড্রিম আমি যেমন দেখেছি সেরকম ড্রিমই চলে আসছে। আর ওর শাড়ি পরের স্টাইলটা কোনোভাবে অন্যরকম ছিল, আমি শাড়ি পরের স্টাইলটা বুঝি না কি অন্যরকম ছিল, তা আমরা যখন জগন্নাথ হলে যখন ঘুরছিলাম তখন আমাদেরকে সবাই হাজবেন্ড ওয়াইফ হিসেবে মনে করছিল আর কি, জাস্ট আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে বুঝছি। আপনার গায়ে পাঞ্জাবি? হ্যাঁ, আমার গায়ে সাদা রঙের পাঞ্জাবি ছিল আর ওর গায়ে ছিল হচ্ছে কালো সোনালি মিক্স একটা শাড়ি।
ইরাজাত উদাস কেন? এ মনের আয়নাতে কি তুমি কল্পনার মধ্যে চলে গেছো যে ওই মুহূর্তে কেমন দেখাচ্ছে তাদেরকে?
ট্রু টেল ইউ দ্য ট্রুথ স্যার, এত সুইট একটা লাভ স্টোরি আমি শুনছি, মানে আমার মনে হচ্ছে যে আমি একটা মানে অসম একটা লাভ মুভি দেখছি, মানে আমি আসলে আমার মধ্যে নেই, এত সুন্দর এত অসম এত অপার্থিব একটা ভালোবাসার গল্প শুনছিলাম।
তাহলে আমরা সময় না নিই, কারণ আমাদের বন্ধুরাও শুনছে ঠিক এইভাবেই
রসভঙ্গ করা।
তারপর থেকে
তারপর এর মধ্যে কিন্তু আমি আমার সেই বিখ্যাত সালটা দিয়ে ফেলেছি সোনার গায়ে, সে ডিসেম্বর
এই কথাটাকে বলা হলো কিভাবে দিলেন এবং এখন তার
সালটা আমি দিয়ে ফেলেছি, আমি হঠাৎ করে দিয়ে ফেলছি ডিপ ব্লু শাল, শালটা দিয়ে ফেলছি, ডিজাইন করা ছিল শালটা দিয়েছিল, শালটা ওর খুব পছন্দ হলো, পছন্দ হলো। আমরা তখন শীতের কাজ চলছে, আমরা যত পারি বেরোতাম এই শালটা পরে সে সবসময় বেরোত, শালটা পরে ছবি ছবি আছে, শালটা পরে সবসময় বেরোত। এর মাঝে ডিসেম্বর মাসে আমার বার্থডে যায়, ডিসেম্বর মাসে লাস্ট ইয়ার বার্থডে যায়, সে বার্থডেতে ও আমাকে একটা শার্ট গিফট করে। বার্থডেতে আমি দেখা করতে পাইনি, কারণ বার্থডেটা ছিল হচ্ছে স্যাটারডে, আমরা ন্যাচারালি মিট করতাম হচ্ছে শুক্রবার। শুক্রবার মিট করার কারণ হচ্ছে শুক্রবার ওর গানের ক্লাস থাকতো, গানের ক্লাসের পরে আমরা সাধারণত মিট করতাম। যাই হোক, তো বার্থডেতে সে আমাকে গিফটের শার্ট দিয়েছে, এটা তো কিছুই না, ওটা পার্থিব একটা জিনিস, সেই গিফটের জন্য কিছু যা আসে না, একটা সুন্দর একটা মেসেজ পাঠালো। মেসেজটা পাঠালো হচ্ছে এরকম যে আমার কাছে দেওয়ার মতন আর কিছুই নেই, আচ্ছা আমার কাছে শুধু ভালোবাসা, এটি আমি তোমাকে সর্বস্ব ঠেলে দিবো এবং সারা জীবন শুধু তোমাকে ভালোই বাসবো, ঠিক আছে, ভালোবাসা ছাড়া আমার আসে দেওয়ার কিছুই নেই। আমি অনেক 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 গিফট পেয়েছি সেবার, অনেক গিফট ফ্রেন্ডার উইশ করেছে, অনেকভাবে উইশ করেছে, কিন্তু এটা ছিল আমার বেস্ট বার্থডে উইশ সেই সেই বার্থডেতে। তারপরে এভাবেই চলছে, আমরা ঘুরছি ফিরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন যাচ্ছি মিন্স করছে আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতাম না, আমরা সাধারণত একসাথে টাইম পাস করে বেশি ইয়ে করতাম, যত বেশি সময় একসাথে পার করা যায় একসাথে, যত বেশি সময় একসাথে পার করা যায়, জাস্ট আমরা গল্প করতাম, বা জাস্ট এমনও হতো যে আমরা এমনও হয়েছে যে আমরা তো ফোনে তো কথা বলছি, আমাদের তো আসলে কথা বলার নেই, আমরা তো দেখতে পাচ্ছি না ফোনে, তো জাস্ট দেখি আমার হাসিটা দেখতে কিরকম, তার হাসিটা দেখতে কিরকম, তার চোখটা দেখতে কিরকম, আমার চোখটা দেখতে কিরকম, আমরা কিভাবে কথা বলি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম হয়, ও কথা বলার সময় কিভাবে হাতটা নাড়ে, আমার ঠোঁটটা কিভাবে বাঁকা হয়, আমি কিভাবে হাসি, এই জিনিসগুলো আমরা দুজন ব্যাপক এনজয় করতাম। আমার হাসি তোর অনেক পছন্দ ছিল, পছন্দ, আর আমার ওর হাসিটা আমার অনেক পছন্দ। যাই হোক, তারপরে একবার ফানুসোনা উৎসব হয় ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা মনে হয় কোনো এক পূর্ণিমাতে, পূর্ণিমাতে ফানুসোনা উৎসব হয়, তো সেই ফানুসোনা উৎসবে ভাবলাম এবার যেতে হবে, কারণ এই উৎসবটার কথা আমি আগে শুনেছি, কখনো আসলে যায়নি, কম্পেনিয়নের অভাবে কখনো যাওয়া হয়নি, তো ও খুব উত্তেজিত, ও শুনেছে যাবে, তা আমরা ফানুসোনা উৎসবে গেলাম। তো এর আগে মানুষ উৎসবের আগে কনসার্ট হচ্ছিল, কনসার্টের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, নর্মালি ওর কনসার্টে যে অনেক শখ ছিল, কিন্তু কখনো একটা মেয়ে হিসেবে কনসার্টে যাওয়া সম্ভব ছিল না, জাস্ট ও যে কনসার্টটা এনজয় করছে, একটু নাচানাচি করতে পারছে, এই জিনিসটা দেখে আমি মুগ্ধ, ঠিক আছে, যে আমি ওকে একটা ভালো একটা ভালো টাইম ওকে উপহার দিতে পারছি। তারপরে যেটা হলো ফানুসোনা উৎসব হচ্ছে, ফানুস দেখছে, আমরা দুজন একসাথে দাঁড়িয়ে দেখছি, ও মুগ্ধ আমি মুগ্ধ, মানে ওর মুগ্ধ আমি কি মুগ্ধ হবো, ওর যে মুগ্ধ চেহারাটা সেটা দেখে আমি আরো বেশি মুগ্ধ, ঠিক আছে, যে আমাকে মুক্ত করতে পারছি, আমার যে ভালোবাসা মানুষটাকে সেটাকে আমি হ্যাপি করতে পারছি, এই জিনিসটা আমার মধ্যে কাজ করেছে বেশি। তারপর হঠাৎ করে দেখা গেল যে ফানুসবর্ণ শেষ, দূরে আতশবাজি হবে। এখন আতশবাজি আর ফানুসবর্ণটা হচ্ছে কেসিটির সামনে, আর আতশবাজিটা হবে হচ্ছে একটা মূর্তি আছে না ওইখানে হবে, তো মাঝখানে একটা ওয়াল, তো আতশবাজি শুরু হয়ে যাচ্ছে। এবার শুরু হয়ে যাচ্ছে, আমরা দুজনে দৌড় দিয়েছি, ঠিক আছে দৌড় দিয়েছি। এখন ও তো ওয়াল পাহাড়ে চপকে চলে গেছে, আগের ওয়াল চপকাতে পারছি, ঠিক আছে ওয়াল চপকাতে পারছি না। এখন আতশবাজি ওখানে যাবে না, আমার আমাকেই নিবে। তারপর তাড়াতাড়ি করে আমাকে ওয়াল দিয়ে তুললো, যে ছোট ওয়ালের মতন আছে হয়তো, ওয়ালের মতো টেনে টুনে আমি আতশবাজিটা দেখলাম। সেটা ছিল একটা অসাম আতশবাজি, এবং ওর চোখটা জল জল করছিল আতশবাজিটা দেখে, সেটা কোনো তুলনা নেই। তারপর সেদিন পূর্ণিমা ছিল, এর মাঝখানে টাইমটাতে আমরা সরার দুজন পাশেই ছিল, তো দুজনে বসে অনেকক্ষণ ধরে পূর্ণিমা দেখছি। ওরও পূর্ণিমাটা খুব পছন্দ ছিল, আর আমি পূর্ণিমাটা অনেক পছন্দ করি, তো দুজনে বসে আমি পূর্ণিমাটা এনজয় করছিলাম। এমনি জেনারেলি আমি নেচার খুব পছন্দ করি। তখন আমার মনে হলো যে আমি প্রকৃতির একজন সন্তান, প্রকৃতি আমাকে গিফট হিসাবে মুনিকে দিয়েছে, প্রকৃতি সৃষ্টি করে মুনিকে দিয়েছে, আর মুনি দিয়েছে তার বেস্ট গিফট ভালোবাসা। তো আমার লাইফ ফুলফিল্ড, আমি আমার লাইফে ঠিক মতো গোছাতে শুরু করলাম, পড়াশোনাটা ঠিক মতো হতে থাকলো, একেবারে মানে ফুল লাইফ।
এখন তো সে হতাশা,
সেরকম কিছুই আর হচ্ছে না। এর মধ্যে যেটা হলো, ও আমাকে এতই ভালোবাসত যে একবার দেখা গেল ও একটা স্টুডেন্টকে পড়াতো, ও বাসে এসে পড়তো, সেই স্টুডেন্টটা মা হঠাৎ দেখতে আমাকে ফোন দিয়ে বসছে, বলছে যে আমি মনে কি খুঁজছি, মনে কি খুঁজছি। আমি বলছি যে আসলে উনি আমাকে ফোন দিচ্ছে কি জন্য। তো পরে আমি মনে কি জিজ্ঞেস করলাম, দেখো তুমি উনি আমাকে ফোন দিল কেন? বলছে যে উনি তো তোমার নাম্বার পাওয়ার কথা না। পরে উনি আবিষ্কার করে দেখলো, মানে উনি আবিষ্কার করে দেখলো যে সে আমার নাম্বারে ভুলে, মানে ওর নাম্বার ভুলে আমার নাম্বারে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ সবসময় সে নিজের ইয়ে করতো, তো ওর নিজের নাম্বার সে ভুলে গেছে, তার মাথা শুধু ঘুরছে আমার নাম্বারটাই।
আচ্ছা,
তো এটাও একটা সুন্দর একটা মুহূর্ত ছিল।
এই এই অনেক অনেক সময় প্রশ্ন আসে না, জয়া মাঝে মাঝে কনফিউজ বা ইরাজ প্রশ্নের উত্তর খুঁজতে একটু গলত ধর্ম অবস্থা, যে ভালোবাসা কাকে বলে? মুন্নি পূর্ণিমাতে উচ্ছ্বসিত, মুন্নি কনসার্ট দেখে হয়তো উচ্ছ্বসিত, মুন্নি আতশবাজি দেখে অনেক ভালো লাগে তার মনে, কিন্তু আরেকজন মানুষ শুধু মুন্নির এক্সপ্রেশনের দিকে তাকিয়ে আছে, তার
অভিব্যক্তির
দিকে তাকিয়ে আছে, এইটার নামই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, তারপরে
আমরা যেটা করলাম, তারপরে আমরা বের হয়ে হচ্ছে ফাল্গুনের অনুষ্ঠানে, পয়লা ফাল্গুনে আমার ঘুরে খুব শখ ছিলাম, আগে আগে একা একা সবসময় ঘুরেছি। পয়লা ফাল্গুনের ফার্স্ট আওয়ারে আমি সবসময় থাকতাম, বসে থাকতাম, বেশি বেশি সময় একা যেতে হতো। তো এবার আমি ভাবলাম না, এবার আমি মুন্নিকে নিয়ে যাবো, নিজে এত ঘুরে কখনো বেরোতে পারে না, ওরও আগ্রহ থাকে যেতে পারছে না, তো এবার আমি ওকে নিয়ে গেলাম। এটা সেকেন্ড টাইম ও শাড়ি পরে বেরোলো, তো সেদিনও আমরা অনেক ঘুরলাম। এর মাঝে একটা বইতে গিয়েছি, সেখানে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড জাহিদের সাথে দেখা হয়, যাই কয়েকদিন পরে বিদেশ চলে যাচ্ছিল, জাহিদের সেখানে দেখা করে চলে আসলাম। তো সেদিনও সারাদিন ছিল, সেই টাইমটা অনেক এনজয়েবল ছিল, অনেক ছবি টুবি তুলেছি, অনেক ভালো সময় কেটেছে সেদিন। তারপরে আমরা জানি যে ফাল্গুনের পরের দিনে ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে, তখনও তো আমরা অফিসিয়ালি কোনো ফ্যামিলিতে ইনভলভ করিনি,
এটাই হচ্ছে বিষয়। আমি এই গল্পটিকে আমি এত নির্দিষ্ট ভাবে শুনতে চাচ্ছি এই কারণে যে এই এই প্রেমের গল্পটা, এই প্রেমের কথাগুলো অনেকদিন শোনা হয় না, যেখানে প্রত্যেকটি কথা অনেক বেশি মূল্যবান। যেটা ইরাদ বলছিল যে কথাগুলো বলছেন যখন, তখন মনে হচ্ছে যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে,
এখনো জল রঙে একটা ছবির ভেতরেই আমি এখন আছি।
এই কারণে আমরা
মনে হয় শাওন ভাই পর্যায়ে নিজেকে মনে করছে, এখন সেই ইরাদ শাওন ভাই পর্যায়ে আছে আর কি।
আবার জয়া যেন জেলাস ফিল না করে এটার কারণে। তো যাই হোক, আমরা এই ভালো লাগার মুহূর্তগুলোকে আরো গভীর ভাবে অনেক মনোযোগ দিয়ে শুধু এই ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে থাকবো আজকে। তারপরে শাওন,
চিন্তা করলাম যেহেতু আমি অফিসিয়ালি কোনো ফ্যামিলিকে এখন জানাইনি, তো আমার উই বেটার আমাদের ভালো সবচেয়ে ভালো ব্যালেন্স দিতে বাসায় বসে থাকি, ঠিক আছে, বাসায় বসে থাকলে কেউ আমার সন্দেহ করবে না, কিছুই করবে না, আমি দুজনই ব্যালেন্স দিতে বাসায় বসে আছি। কিন্তু লাকিলি ওর কম্পিউটারটা নষ্ট হয়েছে, ও কম্পিউটারটা দিয়ে 10 মিনিটের জন্য আমার চলে আসে, আমি নিচে আসি, আমার কম্পিউটার নিয়ে চলে আসি, তো ব্যালেন্স দিতে আমাদের কোনো ডেট ছিল না। তো এইভাবে চলতে থাকলো, সাধারণত যেটা হতো যে বেশি রাত পর্যন্ত কথা হতো না, আমরা ভোরে উঠে যেতাম, ভোরে উঠলেই আমার মধ্যে কেমন যেন একটা হাহাকার কাজ করতো, দেখা হয়নি কতক্ষণ ধরে কথা বলছি না, বুক কেমন যেন ব্যথা করতো। তো সকালবেলা উঠে আমার প্রথম রুটিন ছিল সেটা কথা বলা, নিজেকে একটু ঠান্ডা করা, যে আছি, আমরা দুজনেই আছি, ভালো আছি, ঠিক আছে। তো এরকম করে চলছিল, আমার মাঝে মাঝে মনে করেন আমরা তো সপ্তাহে এরকমও গিয়েছে, পাঁচ দিন সাত দিন দেখা করেছি, মাঝে মাঝে তো ব্রেক পড়বেই, ব্রেক পড়বেই, এই দু একদিন মনে হচ্ছে যেন এক মাস দেখা হচ্ছে না, কিভাবে যাচ্ছে। তো যত সম্ভব পেরেছি দেখা করেছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সাধারণত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ড্রপ করে, সাধারণত ও আমাকে নিশানে এসে ড্রপ উঠিয়ে নিত আর আমি আমাকে ড্রপ করে চলে যেত, যেহেতু বাসাটা পরে ছিল।
এই ঘটনা কিন্তু নতুন না, এই ঘটনা প্রায়শই ঘটতো আপনার সাথে, কারণ আপনি পাঁচই পর্যন্ত ড্রপ করতে পারেননি, যেটা হয়তো আমার ওই সেই বন্ধু মনে হয়ে গিয়ে হচ্ছে। হ্যাঁ, সে আগে প্রাচীর টপকানোর পরে আপনাকে সাহায্য করেছে, তারপর আপনি প্রাচীর টপকিয়েছিলেন যখন আতশবাজি দেখতে গেছিলেন।
হ্যাঁ, আতশবাজি দেখতে।
আর আপনার প্রত্যেকটি কথার মধ্যে আমি শুধু না, আমার বন্ধুরাও খুব মনোযোগী, সেই কারণে একটু যদি ধীরে বলেন বন্ধুরা হয়তো আপনার কথাগুলো বুঝতে অনেক সহজ হয়। আমি বন্ধুদের পক্ষ থেকে অনুরোধটা করলাম আপনাকে।
হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে দেখা গেল যে আমরা তো সারাদিন তো আমরা একসাথে কথা বলা সম্ভব না, তো কিছুটা হতে হবে। তারপর আমাদের যেন অনেক কথা রয়ে যাচ্ছে, অনেক কথা বলার রয়ে যাচ্ছে, তো আমরা কি করলাম, আমরা ডায়েরি কিনলাম। সেই ডায়েরিতে কি হবে, যখন আমরা নিজের কথা বলবো না, যখন সময় পাবো, যদি খুব বেশি ভালো কিছু লেখা থাকে মনে হয়, সেটা সাথে সাথে আমরা লিখে ফেলবো। ডায়েরিটা দুজনের কাছে শেয়ার করে থাকতো, ওর কাছে কিছুদিন থাকতো, আমার কাছে কিছুদিন থাকতো। ও যখন অনেক কষ্ট লাগতো, মানে আমাকে যখন অনেক বেশি মিস করতো, তখন লিখতো বা আমি আমার কাছে আসলে আমিও লিখতাম। এভাবেই একটা ডায়েরি শেষ হয়ে গেলো, দুটো ডায়েরি শেষ হয়ে গেলো, ডায়েরি চলছে। তো এখন লাইফে তো ভালোভাবে চলছে, তার মধ্যে কিছু কষ্ট আছে, কষ্ট তো থাকবেই। একটা ছিল হচ্ছে যে ওর বাসা থেকে ওর ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়াটা ঠিক সোজা
করে, সাবজেক্ট গুলো কিন্তু খুব সহজ না, যেমন তিনি ইংরেজিতে অনার্স করছেন, আপনি নেভাল আর্কিটেক্টের মতো একটি সাবজেক্ট নিয়ে পড়ছেন, তো পড়ালেখাতে কোনো ক্ষতি হচ্ছিল না সেই সময়?
পড়ালেখাতে কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ আমরা সবসময় একজন আরেকজনকে পড়তে বসাতাম,
অর্থাৎ ওই অনুপ্রেরণাটা আপনাদের
পড়ালেখাটাকে আমরা কাজে লাগিয়েছি, অনুপ্রেরণাটা যৌতুক হয়,
যা হয়
নিজেদের মধ্যে আমরা কখনো কোনো হ্যাম্পার করবো না। আমাদের ডেটিং এ যেটা বের হতাম সেটা সে চিন্তা ভাবনা করে বের হতো,
কারণ পরবর্তী জীবনগুলো তো সাজানোর চেষ্টা করছে,
সাজানোর চেষ্টা করছে, সব প্ল্যান হচ্ছে। এমনকি আমি ও মাঝে মাঝে চেষ্টা করতো যে গানের ক্লাস ইংরেজিতে দেখা করা যায় কিনা, সেটা করতে দিতাম না, গান ক্লাস অবশ্যই করতে হতো। আমি গান ক্লাস পর্যন্ত ওয়েট করতাম, বসে থাকতাম বা আশেপাশে হাঁটাহাঁটি করতাম। তো যেহেতু প্রবলেম ছিল, তো ওকে লোকাল বাস চলাফেরা করতে হতো, যেভাবে আমাদের দেখা লোকাল বাসে আমাদের দেখা। তো এই বাসগুলো তো আসলে আমাদের জন্য, আমাদের সোসাইটির মেয়েদের জন্য খুব প্রবলেম, যে টেম্পো গুলো আছে খুব প্রবলেম। তো বিভিন্ন রকম প্রবলেমে পড়া শুরু করলো হঠাৎ করে, যে আসলে একটু ডিস্টার্ব হচ্ছে রাস্তাঘাটে, ঝামেলা হচ্ছে, মানুষজন বাংলাদেশের মানুষ তো আসলে আসলে বোঝেও না। আর ওর সাথে মিশিয়ে রাখা আমি বুঝতেই পারিনি, আমি যে কোনো বোন নেই যে আসলে যে বাংলাদেশের মেয়েরা যে এত কষ্টে থাকে, ঠিক আছে, সোসাইটিতে সমাজে বা রাস্তাঘাটে যে এত কষ্ট থাকে, কখনো বুঝতে।
আমরা অনুরোধ জানাতে পারি যে মেয়েটিকে আমরা বাসের মধ্যে বা স্কুটারে এই সময় যাকে আমরা লাঞ্ছিত করছি, এখন বলা যায় না সেই হয়তো আমাদের কোনো মা বা কোনো বোন বা বউ হয়ে হয়তো রাস্তাতে লাঞ্ছিত হবে।
আমি আসলে
এই ব্যাপারটাতে অবশ্যই সবার সতর্ক থাকা উচিত।
আমি আগে মনে করে শুনতাম, কিন্তু এভাবে যে নিজে উপভোগ নিজে যে দেখতে হবে, নিজে যে বুঝতে হবে,
যখন ভালোবাসা মানুষটাই লাঞ্ছিত
মধ্যে পড়লে তখন আসতে পারছে, তখন এটা
আসলে উপলব্ধিতে
চলে আসছে যে আমার আসলে কি হচ্ছে, আমি আসলে কি করছি, কারণ আমার মতন একটা মানুষ কিভাবে এরকম করছে। তো যেটা হলো, তা আমি চেষ্টা করলাম যে যতদিনে সে ইউনিভার্সিটি যায়, যতদিনে গানের ক্লাসে যায়, ও যেন রিক্সা যেতে পারে। এখন রিক্সা তো বেশ কষ্টের ব্যাপার। তো সেই মুহূর্তে আমি স্টুডেন্ট পড়াতাম একটা, নর্মাল নিজের খরচের জন্য স্টুডেন্ট পড়াতাম একটা, আমি আরেকটা স্টুডেন্ট নিই, পড়ানোর জন্য। আর সেখান থেকে ওর যে রিক্সাভার হিসাব করে সেই টাকাটা আমি দিয়ে দিতাম, রিক্সাভার টাকাটা দিতাম। আর আমি চেষ্টা করতাম মাঝে মাঝে সেটি বইতে যাওয়ার।
পারপাসে করেছিলাম।
তো এটা চলছে, সেও যাচ্ছে, সেও নিতে চায় না, সেও চেষ্টা করছে কোনোভাবে রিক্সা ভাড়া 5 টাকা কমানো যায় কিনা, কোনোভাবে ইয়া করা যায় কিনা, সে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকা রিক্সা ভাড়া 5 টাকা কমানোর জন্য। আমি তোকে না করি না, এরকম কোনো দরকার নেই, ওদের মতো পুরো দরকার নেই। যাচ্ছে মাঝে মাঝে এরকমও হচ্ছে যে ইউনিভার্সিটি যাচ্ছে, আমাকে ড্রপ করে চলে যাচ্ছে বা আমাকে নিয়ে চলে আসছে, এভাবে হচ্ছে। তো এরকম করে চলছে। তা আমাদের নর্মালি অন্য কোনো দিন দেখা না হলেও মেইনলি দেখা হতো বুধবার আর বৃহস্পতিবার আর শুক্রবার, কারণ হচ্ছে বুধবার আর শুক্রবার ওরা অবশ্যই গানের ক্লাসে থাকতো, সেভাবে সে দেখা হতো।
এই চলছে আপনাদের জীবন? শুধুই ভালো লাগা, শুধুই ভালোবাসা, টুকটাক কষ্ট, যে কষ্টগুলোকে ম্যানেজ করার জন্য আপনি হয়তো নিজে থেকে
নিজের মধ্যে ছিল। আর প্রত্যেকটা রিলেশনে কিছু কম্প্রোমাইজ থাকে, সেই কম্প্রোমাইজগুলো থাকে, তো আমরা যে পারস্পরিকভাবে যত কম্প্রোমাইজ করা দরকার সেটা করতাম, কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা ছিল না। কারণ হচ্ছে যাকে ভালোবাসে তার জন্য কম্প্রোমাইজ করাই যায়। আমার যেটা মনে হয়, কম্প্রোমাইজ করলে আমার পার্টনারকে কম্প্রোমাইজ করলে সেটা নিজে চিন্তা করা উচিত, নিজে যাকে ভালোবাসে তার জন্য কম্প্রোমাইজ করতে কখনোই দ্বিধা করা উচিত না। তো কম্প্রোমাইজ তো থাকবে, কিছু দুটা কম্প্রোমাইজ ছিল, টেনশন ছিল, থাকবেই, রিলেশন থেকে এটা আসি। আর আমি হয়তো বিদেশ যাবো কিনা, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম চলছিল। তো দেখা গেল যে ও যেহেতু লিটারেসি স্টুডেন্ট, ম্যাথ একটু দুর্বল, তো আমরা চিন্তা করলাম আমাদের যে টাইমটা আসলে কিছুটা কনসেপ্ট কাজে ইউজ করি, যেহেতু আমি ইংলিশে কথাবার্তা আমার সাথে বলতে ইয়া করতো, আর ওর জানার তীব্র আগ্রহ ছিল, তো আমরা রিসেন্ট বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলতাম সবকিছু করতাম। তো এরকম চলছিল, এক সময় আমার গ্রাজুয়েশনটা শেষ হয়ে যায় মার্চ এপ্রিলের দিকে। এখন তো চাকরিতে ঢুকতে হবে। তো জুন মে মাসের দিকে হঠাৎ করে আমার একটা চাকরির অফার আসে, সেটা মাসের মাঝখানের দিকে। তো আমাকে বাসায় কেউ ফোন করে ওরা জবের জন্য অফার করে। তো আমি ভেবেছিলাম জবটা হয়তো 15 দিন পরে শুরু করতে হবে, তো ওরা আমাকে ইমিডিয়েটলি সেদিনই হায়ার পরের দিন জয়েন করতে পারবে। তা সেদিন যেদিন আমাকে কনফার্ম করে সেদিন আমাদের দেখা হওয়ার কথা ছিল, সেদিন দুজনের ব্যাপক কান্নাকাটি করার অবস্থা। এখন আমরা খুশি হবো কি আমাদের কান্নাকাটি করার অবস্থা? কেন কান্নাকাটি করার অবস্থা? যে আমাদের তো আসলে এখন আর রেগুলারলি দেখা হবে না, বা রেগুলার হয়তো কথা বলা যাবে না, একটা টাইম পাস করা যাবে না, কি হবে না হবে, ব্যাপক কান্নাকাটি করার অবস্থা। ওর মন অনেক খারাপ, আমার মন অনেক খারাপ, আমি বাসায় গিয়ে কান্নাকাটি করা শুরু করে দিলাম। মা বলে তুমি এত চাকরি পেয়েছো, কান্নাকাটি করো কি জন্য? ঠিক আছে, আমিও না জানি আমি কেন কান্নাকাটি করছি। তারপরে আস্তে আস্তে চাকরিতে শুট করা শুরু করলাম। তখন আমাদের দেখা হতো প্রতি শুক্রবার আমার হলিডে। আমার চাকরিটা খুব হার্ড ছিল, তো সারা সপ্তাহ আমি ওয়েট করতাম শুক্রবারটার জন্য, শুক্রবার আমার দেখা হবে, একসাথে কথা হবে। সো এই লোভে লোভে আমি সারা সপ্তাহ চাকরি করে ফেলতাম, ও সারা সপ্তাহ ওয়েট করতো চাকরি হবে, দেখা হবে। তো এভাবেই চলছিল। তো এর মাঝে ওর যেটা একটু প্রবলেম ছিল সেটা হচ্ছে ও খাওয়া দাওয়া একেবারে করতে পারতো না, একটু ভমিটিং টেন্ডেন্সিটা ছিল। তো এই জন্য মার্চের সেকেন্ড উইকে ওকে একটু ডক্টর কনসাল্ট করা হয়। তো সিএমএসি ডাক্তার করা হয়, ডাক্তার বলছে না কোনো প্রবলেম না। তো ঠিক আছে, ওকে আমি নিজে ডাক্তার কাছে দেখালাম, যে ডাক্তার বলছে না সেটা কোনো প্রবলেম না।
এর মধ্যে আপনার বাসায় বা উনি ওনার বাসায় কেউ
জানে না? বাসায় শুধু ওর ছোট বোন জানে,
কেউ জানে না।
কারণ আমরা যেটা মনে করেছিলাম যে আমরা জানালেই আসলে মানে দ্রুত আগানো শুরু করবে, আমরা একটু স্লোই, আমি এক বছর জব করি তাহলে ব্যাপারটা একটু ইজি হবে, আর বড় থার্ড ইয়ারটা শেষ হোক তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হবে। তো এভাবেই চলছিল।
এই ফাঁকে আমি ইরাজকে একটু অনুরোধ করবো, একটা ভালোবাসা প্রবল ভালোবাসা যেন উঠলে ওঠে এই ধরনের একটা ভালো লাগার গান।
তার আগে ওর সুইট লাভ স্টোরি যেটা আমরা এতক্ষণ তন্ময় হয়ে শুনছিলাম, কিছু ফিডব্যাক আমি পড়ে শোনাচ্ছি। আমাকে ফয়সাল লিখেছেন এমইউবি থেকে যে ওয়ার আ রোমান্টিক সিন, আই জাস্ট লাভ ইট। তারপরে আরো লিখেছেন আমাকে রানাখিলগা থেকে যে আই উইশ আই হ্যাড এ লাভ স্টোরি লাইক দিস। আর সৈনিক ওয়াজেট ক্যান্টনমেন্টের একজন বন্ধু লিখেছেন যে হাই শাওন ভাই, তোমাদের লাভ স্টোরি শুনে আমার হিংসে হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমাদের অনেক কাহিনীটার মিল আছে এবং এরকম আরো অনেক অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে।
এখন আমরা মানে ফ্ল্যাশব্যাকে ইরাজ এবং জয় আমরা তিনজন মিলে এবং সাথে আমাদের বন্ধুরা সবাই মিলে ফ্ল্যাশব্যাকে থাকবো। যে ফ্ল্যাশব্যাক আমরা একের পর এক দৃশ্যগুলোকে নিয়ে আসবো,
শুনতে শুনতে
হ্যাঁ হ্যাঁ, সেই দৃশ্যের মধ্যে থাকবে তাদের পূর্ণিমার সেই
পূজা দেখতে যাওয়া,
মধ্যে থাকবে তাদের পূজা দেখতে যাওয়া, দৃশ্যের মধ্যে থাকবে সারা রাত ধরে তাদের ফোনে কথা বলা, তারপরে সামান্যতম ক্লান্তি নেই সকাল থেকে আবার তাদের ঘুরতে যাওয়া, সেই সোনাগাঁয় যেখানে যাওয়া, বাট সেখানে কিন্তু সোনাগাঁয়ের স্থাপত্য আবার না দেখা, শুধু তাদের নিজেদের মধ্যে ডুবে থাকা এবং সেই ডিপ ব্লু শালটা যেটা তার ভালোবাসার মানুষকে দেয়া, যেটা অনেক আগেই তিনি নিয়ে এসেছিলেন নেপাল থেকে, যে স্পেশাল কাউকে দিবেন এবং ফাইনালি তার ভালোবাসার মানুষ মুন্নিকে পেয়ে সেই মানুষকে হাতে ভরে তার গায়ে জড়িয়ে দিয়েছেন সেই শালটা। তো এই ভালো লাগা, অদ্ভুত ভালো লাগা, এক্সট্রিম ভালো লাগা, সেই ভালো লাগার মুহূর্তে আমরা অবগাহন করবো এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বিরাজ তুমি সবচেয়ে ভালো একটি মিউজিক
আমি মোট আমার কাছে যেটা সেটা প্লে করছি, আর আরেকটা দৃশ্য অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে প্রথম দিনটা ওই যে আমি আশায় করে
এই জায়গা গুলিস্তান, আমি জানি যে এটা হচ্ছে প্রচন্ড হিপি একটা জায়গা, অনেক অনেক গ্যাঞ্জামের জায়গা, কিন্তু হঠাৎ করে পেছনে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে লাগলো, দুজন মানুষরা দাঁড়িয়ে আছে আর কেউ নাই,
সবাইকে মনে করে দিচ্ছে যে এখন আপনারা চাইলে আমাদেরকে অনলাইনেও শুনতে পারবেন এবং ঠিকানাটা হচ্ছে যেখানে লগ ইন করতে হবে www.radioamar.com। যারা আগামী পর্বগুলোতে আসতে চান আমার ভালোবাসার অতিথি হয়ে, তাদের এসএমএস করার নিয়মটা বলে দিচ্ছি, প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশন নিয়ে লিখুন আর এ, অর্থাৎ রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে আপনার লাভ ঠিকানা লেখা, অবশ্যই লাভ গুরু কথাটা খুব ভালো করে লিখবেন এবং তারপর আপনার নাম ঠিকানা বয়স পেয়ে সেই সব লিখে পাঠিয়ে দিন টু থ্রি এই নাম্বারটাতে। আর এখন চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি শাওনের সেই সুয়েদ লাভ স্টোরি এডিকেট করে একটা গানে চলে যাবো এবং একটু পরে বন্ধুরা আবারও ফিরে আসছি।
আমি আর সময় না নিই, সরাসরি চলে যাচ্ছি শাওনের কাছে, কারণ আমরা যেভাবে মানে ফুল দিয়ে মালা গাঁথার মতো করে যেভাবে তার ঘটনাগুলো জীবনের জীবনের দৃশ্যপটগুলোকে একটা সুন্দর গাঁথনিতে নিয়ে আসছিলাম, এখনো কিছু হয়তো বাকি আছে বাকি ঘটনা থেকে, সরাসরি চলে যাচ্ছি আমি।
তো এভাবেই আমাদের ভালো সময়গুলো চলছিল, এরপরে ভালো সময়গুলো চলছিল, যতক্ষণ আমরা একসাথে থাকতাম ততক্ষণ আমরা এনজয় করার চেষ্টা করতাম, আমাদের একসাথে একসাথে নাটক দেখা হয়নি, কারণ কি, কারণ হচ্ছে ও আমার সাথে তাকিয়ে থাকতে পারবে না নাটকের সময়, নাটকের শিল্পীকে তাকিয়ে থাকতে হবে স্ক্রিনের দিকে বা মঞ্চের দিকে, তো আমাদের একসাথে নাটক দেখা হয়নি, কখনো সিনেমা দেখা হয়নি, এছাড়া আমরা মজা যত করা সম্ভব যতটুকু এনজয় করা সম্ভব ততটুকু এনজয় আমরা একসাথে করেছি। আমাদের একটা খুবই ভালো একটা শখ ছিল, সেটা হচ্ছে আমি একসাথে বসে কবিতা পড়া এবং গান শোনা, ওর অনেক প্রিয় গান ছিল, ও গান শুনতো, সেই গানগুলো আমাকে মাঝে মাঝে শোনাতো। এর মাঝে একবার আমি সেন্ট মার্টিনে যাই, সেন্ট মার্টিন আমার খুব প্রিয় একটা জায়গা, সেন্ট মার্টিনে যাই, কিন্তু একা যেতে হয়, ওকে তো নেওয়া সম্ভব ছিল না, আমি কিন্তু আগের বার যেরকম আমি সেন্ট মার্টিনটাকে এনজয় করেছিলাম এবার দেখলাম সেরকম করে এনজয় করতে পারছি।
সেন্ট মার্টিনে পূর্ণিমা ছিল,
সেন্ট মার্টিনে পূর্ণিমা ছিল, পূর্ণিমা ধরেই সেন্ট মার্টিনে গিয়েছি, তো
ভালোবাসার মানুষটি ছিল,
ভালোবাসার মানুষটি ছিল না, কোথাও একটা অপূর্ণতা ছিল,
মানে এইভাবে কল্পনা করেন যে সব ঠিক আছে, সেন্ট মার্টিন আছে, তার সাথে কেউ নাই, পূর্ণিমা আপনি আর মুন্নি।
আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে হয়তো বা আমি এই পূর্ণিমা তোকে নিয়ে আসবো, পূর্ণিমা ওকে নিয়ে আসবো বা কোনো এক সময় বিয়ের পর হয়তো ফার্স্ট আমাদের হানিমুনটা হয়তো এখানেই হবে, ওর সাথে আমি প্ল্যানও করলাম সেভাবে যে ফার্স্ট হানিমুনটা হয়তো আমাদের এখানেই হবে, আমরা সারা রাত ধরে চাঁদ দেখবো, সবুজ শব্দ শুনবো, অন্ধকার একসাথে বসে থাকবো। সিনেমা টিনে ফোনের নেটওয়ার্কের জন্য অনেক প্রবলেম হলো, কোনোভাবে কথা বলা যাচ্ছে না, সেই কোন ছাদে চিপাই দিয়ে কথা বলতে হবে, একটু গলার স্বরটা শোনা যায় কিনা, ও আমার জন্য ওয়েট করছে, আমি ওর জন্য ওয়েট করছি, বারবার নেটওয়ার্ক থেকে যাচ্ছে, এইভাবেই চলছে। আর আমি তো জব করছি, তো আমরা দুজনে ওয়েট করতাম কখন হরতাল পড়বে, হরতাল পড়লে কি সুবিধা হবে, কারণ যেহেতু ওর বাসার কাছে আমাদের কোনো রিক্সা ডিস্টেন্স নেই, হরতালে আমাদের দেখা হবে, তো লাকিলি আমার যে মাসে চাকরি করি সে মাসে ফার্স্ট আমাদের হরতাল পড়ে যায়, তো হরতাল পড়ে গেলে আমার দুজনেই খুশি, এক্সট্রা ছুটি পাওয়া শুক্র তো দেখা হবেই, তো হরতালে দেখা হলো, হরতাল আমরা একসাথে,
হরতালে সবাই ধ্বংসাত্মক দিকগুলোর কথাই জানি, হরতালে ভালো দিক এখানে আমরা জানছি আর কি,
হরতালে একটা এক্সট্রা হলিডে পাওয়া গেলো, হরতালে আমরা ঘুরছি। তো এইভাবে চলছে, আমাদের মেইন প্রবলেম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওর বাবাকে কীভাবে রাজি করানো যায়, মানে বাবার সামনে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমাদের প্রবলেম বলতে শুধু এটাই ছিল, আমরা এটা নিয়ে প্রচুর প্ল্যান করতাম, একের পর এক প্ল্যান খালি করতেই থাকলাম, করতে থাকলাম, ওর বাবার অফিসে যাবো নাকি বাবার কাছে চিঠি পাঠাবো নাকি বায়োডাটাই দিয়ে বাবা ওর বাবাকে বলবো বাবা আমি একে ভালোবাসি, আমি কিছুই চাই না, তো এরকম বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম চলছে, এভাবেই হচ্ছে। তো আস্তে আস্তে ওর ওই প্রবলেমটা, যে শারীরিক যে প্রবলেমটা ছিল,
আর
ভমিটিং টেন্ডেন্সিটা ছিল, তো যে প্রবলেমটা আস্তে 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 থেকে ডিটোরিয়েট করা শুরু করলো, ওর কমি টেন্ডেন্সিটা বাড়তে থাকলো। তো এর মাঝে যে সে কিছুদিন মার্চ মাসে কিছুদিন তো ছিলই হসপিটালে, সিএমএসে ছিল, দেশের বেস্ট ডক্টররা সেখানে তাকে সার্ভ করেছে, কোনো রোগী তো ধরা পড়েনি। তো ঠিক আছে চলে আসলো, আবার ভালো সব কিছু ঠিক আছে। তো আমিও পার্সোনালি ডাক্তার দেখার চেষ্টা করলাম। ডাক্তারের কাছে আমরা কি হিসাবে যাবো, ডাক্তার বেশি ধার্মিক ছিল, ডাক্তারের কাছে ডাক্তার আমাকে দেখিয়ে বলছে আপনারা কি হয়। আমরা বললাম আমরা আসলে হাজব্যান্ড, ডাক্তার বলছে আপনাদের থেকে তার হাজব্যান্ডের মনে হচ্ছে না, বলছে যে আসলে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, দুই ফ্যামিলি রাজি আছে, আমাদের ওর পরীক্ষা নিরীক্ষা করতে বিয়ে হবে, জাস্ট কিছু প্রবলেমগুলো আছে সেটা সলভ করা যায় কিনা। ডাক্তার খুব খুশি, আমরা দোয়া দোয়া করে দিচ্ছে। তো ডাক্তার কিছু ওষুধ টষুধ দিল, এই ওষুধগুলো কিছু কাজও দিল, তা আমরা দুজনেই হ্যাপি কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তারপরে যেটা হলো, এর মাঝে ওর বার্থডেটা গেল, বার্থডেটা ছিল হচ্ছে এপ্রিল মাসের দিকে, এপ্রিল মাসের দিকে বার্থডেটা গেল, বার্থডেটা আমি ওকে একটা মোবাইল গিফট করি। এই মোবাইলটা সে সপ্তাহখানিক ইউজ করার পরে তার ব্যাগে থেকে চুরি হয়ে যায়। তো ও আমার সাথে দেখা করার জন্য আসছিল, তো ব্যাগে থেকে চুরি হয়ে যায়। তো যখন সে বাস থেকে যখন নামে তখন দেখি সে কান্নাকাটি করছে, মোবাইলটা অনেক অনেক করে খুঁজছে। সেদিন ওকে প্রথম আমি কাঁদতে দেখি, সেদিন প্রথম কাঁদতে দেখি ছয় মাস এক বছরের মধ্যে, কারণ ওর মুখ থেকে কখনো
হাসি
কেঁদেছিলাম দেখা করার জন্য, দুজনে কান্নাকাটি করতে দেখা করতেই হবে। আর সেবার ও কাঁদতো, কাঁদতে ভালো দেখা যায়। তো ওকে বলার পরে কানাটাটা থামিয়ে দিচ্ছে, সে তার সঙ্গে ভালো দেখা যায় কি হবে, তো কানাটাটা থামিয়ে দিল। তো সে একবারই কাঁদতে দেখলাম। তো যেভাবে চলছে খুব ভালো সময় যাচ্ছে, আমরা প্ল্যান প্রোগ্রাম যাচ্ছে। আমি আগে মনে হয় বলেছিলাম যে আমাদের তিন বছর থেকে এক বছর এসছে, সে এক বছর থেকে এখন আমাদের কমতে কমতে ছয় মাস চলে এসছে। ছয় মাস চলে এসছে না আসলে, আমাদের একদিন ওয়েট করা সম্ভব না, ছয় মাস পরে কি করবো, যেভাবে বিয়ে করবো। তো এরকম করে করে এখন আমার বাসাতে জানাতে হবে, বাসাতে জানাতে হবে। তো অগাস্টে মিডল অগাস্টে আমি একদিন বাসায় সাহস করে মাকে বলিয়ে ফেললাম, মাকে সাহস করে বলিয়ে ফেললাম। তো মা ব্যাপারটাতে ঠিক শক ছিল না, মা বলেছিল হ্যাঁ আমি তো ভেবেছি তোমার কোনো সুন্দর সাথে তুমি কথা বলো, বলতে প্রচুর খালি সারাক্ষণে খালি কথাই বলতে দেখা যায়, এতদিন তো কখনো মোবাইল নিয়ে তো ঘোরাফেরা করতে দেখিনি, এখন সারাক্ষণ মোবাইলে কানে ঘুরে কিছু বলতে খালি ফোন আসে। তো আমি কিছুটা আন্দাজ করেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো বন্ধুটন্ধু হবে, তুমি যেরকম করে ইনভলভ হয়ে গেছো সেটা তুমি বুঝতে পারিনি। তারপরে মাকে বললাম, মা খুব অ্যাপ্রিসিয়েট করলো যে ঠিক আছে যদি ভালো মেয়ে হয় কোনো সমস্যা নেই, বিয়ে দিতে দিতেই হবে, এমন তো না তোমাকে বিয়ে দিবো না, ঠিক আছে বিয়ে দিতেই হবে, ছবি টবি দেখানো করতো খুবই পছন্দ করলো, দেখতে খুবই সুন্দর ছিল, আসলে খুব সুন্দরই ছিল। তো খুব অ্যাপ্রিসিয়েট করলো, জাস্ট একটা রিলেট হলো আমার বাসায় আমি জানিয়ে এসেছি। তা এখন ওর বাসায় তো তখনও সে জানায় যে সেটা জানানো হবে। তো এর মধ্যে ও আমাকে বললো আমার বায়োডাটা রেডি করতে, জাস্ট যদি কোনো সিচুয়েশন তৈরি হয় ওর বাসায় যেন জানাতে পারি। তো এর মধ্যে যেটা হলো, ওর একটা প্রপোজাল আসলো। তো প্রপোজাল আসলো, প্রপোজালের যে কম্পিটিটর ছিল, সব নর্মাল কম্পিটিটরই বলা হয়, কম্পিটিটর ছিল, কম্পিটিটরের কোয়ালিফিকেশন আমার একটু কম ছিল, তো কম ছিল। এখন ও বলছি যদি তোমার কথা যদি জানতো তাহলে তুই কম্পিটিটর কথা হিসাবে করতাম, ঠিক আছে কিন্তু আমি তো বলতে পারছি না। তো যদি কোনো প্রেশার প্রেশার টেশার কখনো দেয় তাহলে আমি বাজেটটা রেডি করে রাখি, সাথে সাথে দিয়ে দিবো।
এর সাথে বড় বড় সার্টিফিকেট আমার কাছে
আছে, আছে
আপনাকে দেখতে পাচ্ছেন, আমি যতটুকু দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে যে খুব সহজ সরল সাদা সিধে ধরনের একজন মানুষ, চোখে পুরো একটা চশমা দিয়ে সবসময় হয়তো পড়ালেখার মধ্যেই নিজেকে আবিষ্ট রাখতে চেয়েছে। তার সাথে তার বাইরেও অনেক সুন্দর একটা জীবন ছিল তার, কিন্তু সবসময় চেয়েছে যে সে যেন বাবা মার মন মতো এবং সত্যিকারের মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য যেভাবে তৈরি হওয়া দরকার সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছে। এবং আমাদের দেশের সবচেয়ে প্রতিত দশা প্রতিষ্ঠানগুলোতে তার পড়ার সৌভাগ্য হয়েছে সেই কারণে, এবং প্রথম ভালোবাসার সান্নিধ্য পাচ্ছে মন্দির
হাসান
এবং তাকে নিয়ে বাকি জীবনের কথা
সান্নিধ্য পাচ্ছি। এর মাঝে ওকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামেও যেতাম, এর মধ্যে একটা পারফরমেন্স ছিল ও রবীন্দ্র জয়ন্তীতে একটা পারফরমেন্স ছিল, সেখানে সে অনেকগুলো গান করে, সেখানে ওকে নিয়ে গিয়ে সারাদিন ছিলাম, ওদের খুব সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। আর মোটামুটি যে কাপলে আমাদের দেখতো বা যে ফ্রেন্ডসরা দেখতো সবাই আমাকে আমাদের খুব হিংসা
মেড ফর ইচ আদার,
আর কারণ শি ইজ বেস্ট, আম বেস্ট, মানে কোনো প্রবলেমই নেই আর। তো এভাবেই চলছে। ও তারপরে রোজা চলে আসলো, প্রজেক্ট চলে আসছে, এর মধ্যে কিন্তু ওই যে ওই ঋণের ইয়ার ব্যাপারটা প্রপোজালের ব্যাপারটা বেশি একটু এগোচ্ছে মনে হচ্ছে, আর এগোচ্ছে মনে হচ্ছে তো রোজা চলে এসছে। তো আমরা চিন্তা করলাম যে তাহলে মনে হয় আমাদের বিয়েটা করিয়ে ফেলা হতো, বিয়েটা করিয়ে ফেলা দরকার, বিয়েটা করে ফেললে কেমন হয়। তো দু একজন ফ্রেন্ডের সাথে আলাদা আলোচনা করলাম বিয়েটা করে ফেললে কেমন হয়। তো আমরা সামনে কাজ করে দেখুন রোজার মধ্যে তো বিয়ে করা যাবে না, তো রোজার ঈদ ঈদ হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে, তো আমরা সেপ্টেম্বরের 17 তারিখ একটা বিয়ে আছে, শুক্রবার আছে, ওই শুক্রবারে বিয়েটা করি। তাহলে যদি বিয়ে করতেই হয় একান্ত, আমাদের দুজনের কেউ এরকম ইচ্ছা ছিল না যদি কোনো বিপদ যদি পড়েই যায়, কারণ রিলেশনশিপের বিয়ে ও ফ্যামিলি অ্যাপ্রিসিয়েট না করে এরকম একটা টেনশন ভয় সবসময় আমার মাথায় ছিল। তো রোজের শুরুতে সে একটা জব নেয়, একটা পার্ট টাইম জব নেয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, যেহেতু সে ইংলিশে ছিল, সে ভাবলো তার পারফরমেন্স একটু ভালো হবে, সে ওখানে জব নেয়। তো সে সকালবেলা জব টপ করত। তো রোজার মাঝখানে এসে তার শরীরটা হঠাৎ করে আবার খারাপ হয়ে যায়, আবার খারাপ হয়েছে, আবার সে ভমিটিংটা শুরু হয়ে যায়, বারবার খালি বমি হয়, কিছুই খেতে পারে না, কিছুই হচ্ছে না, আমার সাথে দেখা হলে আমি খাইয়ে দিচ্ছি, ওর পাশে ওর মাও খাইয়ে দিচ্ছি, জোর করে করে আমি চোট্টু পাচ্ছি, আমরা খাওয়াচ্ছি, চোট্টু পাচ্ছি আমরা খাওয়াচ্ছি, এবার চলছিল। তো ও বাসায় এই অবস্থাটা দেখে ওকে ভাবলো আবার একটু ট্রিটমেন্ট করা যায় কিনা, তা আবার সিএমএসে ভর্তি করা হলো। সিএমএসে ভর্তি করা হলো, সেখানে সে সাপ্তাহ দিন দশেক ছিল, সেখানে যা যা টেস্ট যা পসিবল ছিল সব রকম টেস্ট করা হলো, ইভেন সিটি স্ক্যান পর্যন্ত করা হলো, ইভেন সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখানো হলো, সবাই ওকে জিজ্ঞাসা করে আপনি কি রিলেশনশিপে আছেন, রিলেশনশিপ নিয়ে কোনো টেনশনে আছেন, টেনশনের কারণে তো ব্যাপারটা হতে পারে, ওর জাস্ট একটা টেনশন ছিল, ওর বাবার অনেক টেনশন ছিল, কিন্তু কোথাও সে ব্যাপারটা স্বীকার করেনি, কারণ আবার কোথায় কোনো প্রবলেম হয়ে যায় বাবাকে খুব ভয় পেত আর কি। তো ওকে যখন সাইকিয়াট্রিস্ট যখন ট্রিটমেন্ট করলো, ও বাবা বাকে দুজনকে ডেকে বললো খুব সম্ভবত আপনার মেয়ের একটা রিলেশনশিপ আছে, রিলেশনশিপ আছে এবং আপনারা কোনো ঝামেলা করেন না, এই ছেলের সাথে আপনাকে দিয়ে দেবেন, ঠিক আছে। এই খবরটা ও জানতো না, এই খবরটা আমি ওর বোনের মাধ্যমে জানতে পেরেছি,
ছোট বোনের সাথে
যোগাযোগ ছিল, যেহেতু যখন সে যখন সে হসপিটাল ছিল তখন তোর বোনের কাছে মোবাইলটা ছিল, ওখানে আমি খবরটা পেতাম, ও যখন ফোন ম্যানেজ করতে পারতো তখন আমাকে ফোন দিত, তখন তো আমি আরো খুশি যেহেতু ওর বাবা মা কি ডাক্তারের পেশা দিচ্ছে, আমার কাছে কিছুই করতে হবে না, তো ঠিক আছে হচ্ছে ভালো হচ্ছে। তো রোজার ঈদের সপ্তাহখানেক আগে ওকে রিলিজ দিয়ে দেয় যে আসলে কোনো প্রবলেম নেই, ফুড হ্যাবিটটা আস্তে আস্তে চেঞ্জ করলে, আস্তে আস্তে খাওয়াটা বাড়ালেই এটা ঠিক হয়ে যাবে, কারণ ডাইজেস্টেশনে কোনো প্রবলেম নেই। আর আমার যে ডাক্তার ফ্রেন্ডরা যারা ছিলেন তাদের সাথে আমি কনসাল্ট করেছি, তারাও বলেছেন এটা কোনো আসলে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হয় না, সো এটা কোনো চিন্তা কোনো কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তো কিছু টেনশন করে, ও আসলে একটু টেনশন করতে গেছে, আমার রিলেশনশিপ নিয়ে একটু টেনশন ছিল, সে ফ্যামিলিকে অ্যাপ্রিসিয়েট করবে, আর পড়াশোনার খুব টেনশন ছিল, খুব ভালো রেজাল্ট করেছিল সে সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে সে সারা কলেজে সেকেন্ড হয়, ইন্টারমিডিয়েটে সে খুব মানে সারা কলেজে ফার্স্ট সেকেন্ডের মধ্যে ছিল, তো পড়াশোনা খুব সিরিয়াস ছিল, আর রিলেশনশিপ নিয়ে খুব সিরিয়াস ছিল। তো এক সপ্তাহ রিলিজ টাইম তখন সে খুবই দুর্বল, এখন আমাদের প্রায় 15-20 দিন ধরে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না, আমার তো কান্নাকাটি করা অবস্থা, কীভাবে দেখা হবে, কীভাবে দেখা হবে। জাস্ট ঈদের 3-4 দিন আগে আমরা একটু বের হলাম, আমি ওর এক ফ্রেন্ড মৌসুমি আর ওর ছোট বোন বের হলাম, কেন বাসা থেকে বলে বেরোলো কিছু মার্কেটিং করবে, তো সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে গেলাম, মার্কেটিং করলাম একসাথে, সেদিনটা খুব ভালো খেতে আমাদের মার্কেটিং একটু করলাম, অনেক মজা টজা করলাম, কিন্তু দেখেই বুঝতে পারছিলাম খুব দুর্বল, সে খুব দুর্বল, কিন্তু যেটা দেখা গেল আগেও যেটা দেখেছি, ও যদি কখনো অসুস্থ হতো আমার সাথে একটু কথাবার্তা বললে বা আমাকে একবার দেখলে বা আমার আমি যদি হাতটা একটু ধরতাম তাতে যেন সে সুস্থ হয়ে যেত। তো সেদিনও আমি এটা করলাম যে ভালো করে বোঝালাম, তো যখন দেখো আমি আছি, কোনো সমস্যা নেই, কোনো দেখার কোনো কারণে সব কিছু ঠিকই আছে, তো সে একটু সুস্থ হয়ে গেল, অনেকটা সুস্থ হয়ে গেল। তারপরে ওদিন তো দেখা হলো, এরপর তো দেখা হলো আমার স্যান্ডেল কেনার জন্য, যে স্যান্ডেলটা আমি পরে আজকে এসেছি, তো দেখা হয়ে গেল, আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনে দিল, যে পাঞ্জাবিটা আমি এখন পরে আছি, লাল রঙের একটা পাঞ্জাবি, যে লাল রঙের পাঞ্জাবিটা কেনার কারণ ছিল আমার কোনো লাল রঙের পাঞ্জাবি ছিল না, তো আমরা যেহেতু প্রচুর প্রোগ্রামে যেতে হয়, আমাদের একসাথে প্রচুর প্রোগ্রাম যেতে হয়, কখনো কোনো বৈশাখে কোনো ভ্যালেন্টাইন্স ডেতে কোনো প্রোগ্রামে, তো লাল রঙের প্রোগ্রামতে লাল রঙের পাঞ্জাবি, এটা মুন্নির দেয়া পাঞ্জাবি, এটা মুন্নির দেয়া পাঞ্জাবি, আর আমি যে হাতের যে ব্রেসলেটগুলো পরি, আমি
অনেক ব্রেসলেট দেখতে পাচ্ছি, হ্যাঁ তিন ধরনের,
তিন ধরনের ব্রেসলেট দেখতে পাচ্ছি, আর নর্মালি ব্রেসলেট পরি না,
এটা হয়তো কুষ্টিয়াতে সাধারণত পাওয়া যায় ওম লেখা,
হ্যাঁ ওম লেখা ব্রেসলেট, এই ব্রেসলেটটা ও আমাকে কিনে দিয়েছে হচ্ছে দোল চত্বর থেকে, আর এই দুটো কিনেছে ও, তিনটা ও গিফট করা, বাকি দুটো সে কিনেছে হচ্ছে ওর কলেজের সামনে থেকে, ঢাকা কলেজ থেকে কিনেছে। তো যাই হোক, আমরা ও আমাকে পাঞ্জাবি কিনে দিল, আমি আমার জন্য স্যান্ডেল কিনলাম। আর এর আগে আমরা ঈদের আগে যখন দেখা হয়েছিল তখন আমি আমরা জানি যে পুজোর সময় মার্কেটিং করতে পারবো না, ওর জন্য আমি জামা কাপড় যা কিনে কিনে যা কিনলাম সব কিনেছি কিনেছি, ও নিজে মার্কেটিং আগে করেছে। আর আমাদের টার্গেট ছিল এবার এবার আমাদের কালার হবে রেড, তো দুজনে আমরা রেড কালার পরে ঈদের দিন বের হবো। খুব ভালো কথা, তো সব কিছু করা হয়েছে, আমার জামাটাও দিয়েছি, জামাটাও খুব সুন্দর ছিল। তারপরে তো পাঞ্জাবি কেনা হলো, এখন আমার এরপরে আমার দেখা হবে কবে, দেখা হবে ঈদের দিন। তো ঈদের দিন তো কোনোভাবেই বের হওয়া সম্ভব না, রোজার ঈদের দিন। তো বিকালবেলা সে বের হলো, ও বের হলো আর ওর বোন বের হলো, বোন অন্য জায়গায় গিয়েছে ফ্রেন্ডের ওখানে, আর ওর সাথে আমরা ঘুরলাম, ঘুরে টিএসসিতে ছিলাম অনেকক্ষণ, অনেকক্ষণ ছিলাম। সেদিন একটু দুর্বল মনে হচ্ছিল কিন্তু অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমার সাথে থাকে ও প্রাণবন্ত প্রচণ্ড থাকে, সো প্রচণ্ড প্রাণবন্ত ছিল। দেখা হলো, আমরা অনেকক্ষণ ছিলাম, ওকে নিয়ে একবার খেলাম, তারপর বোন যখন আসলো তখন ও বোনকে নিয়ে খেলাম, ও বোনের সাথে আমার সেটাই
কাছে থাকতে আপনার চেষ্টা থাকে কিভাবে তাকে খাওয়ানো
যায়। আমার সাথে সবসময় এই টার্গেটটাই থাকতো, যতটুকু খাওয়ানো যায় আমি চেষ্টা করেছি থাকা শুরু বেস্ট বেস্ট খাওয়ানোগুলোকে খাওয়ানো, এবং কোনো খারাপ জিনিস ছিল না খায়, আমি খাওয়াটা কারণ ও খেলে আমার খুশি লাগতো, খেলে খুশি লাগতো। আমি ওকে চাইনিজে তো নিয়ে গিয়েছিলাম, চাইনিজে সে খেতে পারে নি, এটা যে কষ্ট, সে যে কতটুকু কষ্ট পেয়েছে আমার সামনে চাইনিজ খেতে পারছে না, মানে তার দুঃখটার কোনো লিমিট ছিল না, মানে এতটাই ভালোবাসতো, এটা আসলে কোনো লিমিট নেই। যাই হোক, তারপরে তো ঈদের দিন দেখা হলো, তা আমরা অনেক রাত করে ফিরলাম, আমি ওর বোন আর আমরা ফিরলাম। সেটা ছিল মনে হয় সেপ্টেম্বরের 12-13 দিকে ঈদটা হয়েছে। তো তারপরে উইকে সারা সপ্তাহে আমাদের আবার আমার আবার অফিস খুলে গিয়েছে, তো অফিসে যাচ্ছি, আর আমাদের নেক্সট টার্গেট আমাদের শুক্রবার দেখা হবে, সেটা সে বিখ্যাত 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর দেখা হবে, দেখা করতেই হবে। আমাদের বিয়ের প্ল্যান প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ যেহেতু অসুস্থ এই অবস্থা আমরা বিয়েটা প্রথমে প্ল্যান করলাম না, দেখা হবে, চলছে সারা সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এর মধ্যে বোনের সাথে আমার বেশি ইন্টিমেসি হয়েছে, আমাকে ব্যাপকভাবে দুলোভাই দুলোভাই ডাকছে, আমি ব্যাপক মজা টজা করছি, যে কি হবে না হবে কীভাবে সে আমার সাথে মজা করবে এইসব কথাবার্তা হচ্ছিলো। তো সারা সপ্তাহ চললো চললো, আমাদের দুজনেই খুবই ওয়েট করছিলাম শুক্রবার আসলে আবার দেখা হবে, কারণ শুক্রবার ছাড়া ওকে দেখা করতে দিবেই না, পাশে বেঁধে দিবে না, যখন গানের পাশে তো হয়তো দেখা করতে দিতে পারে। তারপর 17 আগস্টে আমি অফিসে গেলাম, অফিসে 17 সেপ্টেম্বর আমি অফিসে গেলাম। অফিস থেকে আমাকে জানানো হলো যে আমাকে সেদিন রাতে থাকতে হবে অফিসে আমার প্রোডাকশনের কারণে। আমাদের দুজনের মাথায় আকাশ ভেঙে পড়লো, ঠিক আছে, দুজনের কান্নাকাটি করার অবস্থা, কান্নাকাটি করার অবস্থা, কীভাবে দেখা হবে কীভাবে দেখা হবে, আমাকে বোঝাচ্ছে আমি ওকে বোঝাচ্ছি কী করা যায় না করা যায়। নর্মালি যেটা ছিল আমাদের সিস্টেম, আমরা দুজনে একসাথে কখনো সফট হতে হতাম না, একজন হার্ড, একজন সফট হয়ে গেলে একজন হার্ড হতাম, মানে কন্ট্রোল দেওয়ার জন্য, যাতে কোনো পাগলামি যেন না করে ফেলি। তো সেদিন আমরা দুজনেই আসলে অস্থির হয়ে গেলাম কীভাবে দেখা করা যায়। তো লাইফে মিরাকল ঘটে, আমি মিরাকল ঘটালাম, সারা শিপইয়ার্ডে আমি শিপইয়ার্ডে চাকরি করতাম, সারা শিপইয়ার্ডে কারেন্ট ফল করলো, ঠিক আছে, কারেন্ট ফল করলো মানে আমাকে থাকতে হবে না, প্রোডাকশন পুরো বন্ধ।
আপনি মিরাকল ঘটালেন বলতে কারেন্ট ফল করানোর কারণ তো আপনি না,
কারেন্ট ফল করার কারণ না, কিন্তু আমি কাজ দেখা করতেই হবে, সেই জন্য আমি আমি দোয়া করেছি এবং হয়ে গেছে, আমি বিশ্বাস করি।
তাও ভালো,
আমার মনে হয় যে ওর মনে এত বেশি ইচ্ছা ছিল, ওই উইল পাওয়ার একটা বলে ব্যাপার আছে, উইল পাওয়ারে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল,
সিপিআরডি এর কারেন্ট ফল করার কারণ না বাচ্চা না, আমি
সেই না না উইল পাওয়ার
দুজনের মনেই ছিল, মানে দুজনের মনেই খুব ছিল,
এটা তো প্রথম থেকে আসছে যে টেলিপ্যাথিক্যাল পাওয়ার অনেক বেশি।
তো ঠিক আছে, তো আমার সাথে দুপুরবেলা কথা হলো, দুপুরবেলা কথা হলো তখন কারেন্ট ফল করেনি, তো দুপুরবেলা কথা হলো যে ওর শরীরটা ঠিক ভালো লাগছে না, ঠিক খাওয়া দাওয়া করতে পারছে না, ওর ঘুমাবে। তো তখন পর্যন্ত আমি শিওর যে আমাদের দেখা হচ্ছে না, আমি দুজনে কামাকাটি করে রেখে দিলাম, লাস্ট টাইমকে বললো আই লাভ ইউ শাওন, তুমি চিন্তা করো না অবশ্যই আমাদের দেখা হবে। তো শেষ তারপরে তো সে বললো যে আমি একটু ঘুমিয়ে যাচ্ছি, আমি আর কল টুল কিছুই দিলাম না, হয়ে গেল, সন্ধ্যার সময় আমি সুন্দর মতো বাসে চলে আসছি, একদিন আমাদের দেখা হবে। তো সন্ধ্যার সময় ওর বোন ফোন করলো যে ওর অবস্থাটা বেশি ভালো না, আমার বমি টমি শুরু হয়ে গেছে, তো কি করা যায়। আমি বললাম কোনো সমস্যা নেই, তখন ওর বোন বললো যে আব্বু আপনার ব্যাপারে ওর সাথে কথা বলছে, অ্যাসিওর করছে যে কোনো সমস্যা নেই, যখন চাই যখন যেভাবে চাই সেভাবে বিয়েটা হবে, কোনো চিন্তা করার কারণ, আর যেহেতু ভাই একটু অসুস্থ মনে কাছে বেরোতে পারবে না, ঠিক আছে বেরোতে পারবে না, আর আমি একটু টেনশন থেকে রিলিফ হলাম, আঙ্কেল একটা ফুল গ্যারান্টি দিল, মানে অফিসিয়ালি এতদিন হয়তো ওনার মনের মধ্যে ছিল, ওনার ফুল গ্যারান্টি দিল কোনো সমস্যা না, আমি বেশি বুঝতে শুনলো দেখা হবে না, ঠিক আছে দেখা হবে পরে দেখা হবে,
চিন্তা করতে ওই অর্থে বাধা তো আর থাকবে না,
বাধা তো আর থাকবে না, দেখা হবে কখনো কখনো দেখা হবে, আর আমার মাও যেহেতু জানে সো কোনো সমস্যা নেই। আমার বাবাকে নিয়ে টেনশনে ছিলাম, বাবাকে জানাবো কিভাবে। যা হোক, তো এভাবে রাস্তা কেটে গেল, আর রাস্তা কেটে গেল, আর কোনো কন্ট্যাক্ট নেই। তো আমি জানি হয়তো সে অসুস্থ, অসুস্থ থাকলে তো হয়তো ফোন টোন বন্ধ থাকে, ফোন টোন ওর কাছে থাকে না। তো আমি সকালবেলা রাস্তা কেটে বেরোলাম, শুক্রবার যেহেতু সকালবেলা রাস্তা কেটে বের হলাম আমার এক ফ্রেন্ডের সাথে, অনির সাথে রাস্তা কেটে বেরোলাম। আমরা খুব মজা করছি, যা উনিও বলছে আমিও বলছি, হ্যাঁ আমার ধুয়েই গেল, সব কিছু গুছিয়ে গেছে, এভরিথিং সিমস পারফেক্ট, কোনো কোনো দিক থেকে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। আমি চাকরি করছি, নির্দিষ্ট স্যালারি আছে, ডাক্তার সাথে বাড়বে, কিছু একটা হবে। আর কিছু নাও করলে চেয়েছিল, আমি ওকে যেন ও যেন আমার কাছে থাকতে পারে, আমার কাছে যাওয়া ছিল, ও যেন আমাকে থাকতে পারে। এর মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা আমার কোনো একটা কারণে আমাদের বাসাটা চেঞ্জ করতে হয়েছিল। বাসা চেঞ্জ করার কারণে আমাদের এক রুম বাড়ি নিতে হয়েছিল, তো বাড়ি নিতে হয়েছিল, তো এখন আমাকে একটা রুম নিতে হবে। আমাদের দুজনের মাথায় প্ল্যান ছিল, হয়তো বিয়ে করলে হয়তো আমাদের এই বাসায় হয়তো উঠা হবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোন রুমটা নিবো, ঠিক আছে? তো আমাকে একটা রুম টুম দেখে বললো যে এই রুমটা দেখে মানে জাস্ট বর্ণনা দেখো, বললো জাস্ট এই রুমটা করবো। তো আমি প্ল্যান প্রোগ্রাম করছি যে এই রুমে আমাদের থাকবো, এখানে হয়তো আমাদের সবকিছু হবে, সবকিছু গুছানো উঠেছে, সবকিছু এই রুমেই হবে। তারপর সকালবেলা নাস্তা খেতে গিয়েছি, নাস্তা খেতে ফিরছি, নাস্তা খেয়ে ফিরছি, এমন সময় সেটা খেতে ফিরছি, এমন সময় হঠাৎ করে ছোট বোন ফোন করলো, ভাইয়া মুনিয়াপু তো আজকে সকালে 7:30 সময় মারা গেছে। আমার তখন মাথায় আর কিছুই কাজ করছে না, আমার পুরো ঘটনাটা বিশ্বাস হচ্ছে না, কারণ এমন কিছুই ছিল না, এমন কোনো রোগও ছিল না, কিছু ছিল না। কেন ঘটনাটা ঘটলো, কী করলো, আমি বিশ্বাস করতে পারছি না। আমার সাথে তখন আমার ফ্রেন্ড অনি ছিল, সে জাস্ট আমরা ধরে রাখলাম, আমি রাস্তার উপর বসে পড়লাম যে না এটা হইতে পারে না, এটা হতে পারে না, ইট ক্যান বি। সো আমি আমরা দুজন সাথে সাথে রিক্সা নিলাম ওর বাসার দিকে। এর আগে আমি বাসার নিচে একবার গিয়েছি, সেটা অনেক আগে, মানে বাসার নিচ পর্যন্ত গিয়েছি। তো বাসার নিচে গিয়ে দেখি যে আসলেই একটা কফিন সাজানো এবং সেখানে একটা লাশ ঠিক রাখা আছে। তো আমি দ্রুত ওটার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই অনি আমাকে দিল, অনি আমাকে দিল না যে না যাওয়া যাবে না, কোনো কিছু ইনফেক্ট করা যাবে না, এখানে একটা সামাজিকতার ব্যাপার, সামাজিকতার ব্যাপার স্যাপার আছে, তোমরা দুজন হয়তো জানো কিন্তু পুরো সোসাইটি তো জানে না, ফ্যামিলি আছে, ওদের একটা সামাজিক স্ট্যাটাস আছে, তুমি কোনো ইনফেক্ট করো না। তো জাস্ট দ্রুত আমাকে সরিয়ে একটা মাঠের মতন আছে ওখানে নিয়ে আসলো, আর অনি আমার পাশে ফোন করলো, বাসে ফোন করলো, এ তো ঘটনা ঘটেছে, মা তো আমার মুনির নাম তো আগে থেকেই জানতো। তো চলে আসলো, সাথে সাথে আমার মা বাবা দুজনই চলে আসলো সেই মাঠের কাছে, ওদের বাসার কাছে চলে আসলো, দেখি আমার মা বাবা দুজনই কান্নাকাটি করছেন। তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে আমার বাবা আগে থেকে জানতো, আমি যেদিন আমার মাকে জানিয়েছি সেদিন আমার মা বাবাকে বলেছে, আমি ছবি টুবি হয়তো দেখিয়েছেন, তো দুজনই খুব পছন্দ করেছে, এটা নিয়ে আমি জানতাম না। যাই হোক, আমার বাবার সে কি কান্না আর মার সে কি কান্না, কারণ আমার নিজের কোনো বোন নেই। সো মা আমার মুন্নিকে তার নিজের মেয়ের মতনই মনে করেছে, মেয়ের মতন আদর করার চিন্তা ভাবনা করছিল, যে এত সুন্দর সুইট একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে পাচ্ছি, সো উই আর লাকি। তো এভাবেই চলছে, আমি তো কোনোভাবেই মাথা মানছি না, আমাকে দেখতে হবে, লাস্ট একবার দেখতে হবে, দেখতে হবে। কিন্তু মা বাবা আর কেউ আমাকে দেখতে দিল না, বলছে যে চলো বাসায় চলো, জানাজা হবে কিছুক্ষণ পরে, তখন তোমাকে আমার দেখানোর ব্যবস্থা করো। তো অনেকক্ষণ ছিলাম, কান্নাকাটি কান্নাকাটি করলাম অনেকক্ষণ ছিলাম, মানে আসলে আমি কি কাঁদবো নাকি বসেই থাকবো নাকি এটা কি একটা আসলে দুঃস্বপ্ন নাকি, আমি সে কিছু বুঝতে পারছিলাম না। তারপর দ্রুত আমি বাসায় চলে আসলাম, সে সময় আমার সাথে আমার বন্ধু অনি ছিল, বন্ধু সেতু ছিল, ওরা সর্বক্ষণ একজনের পর একজন সঙ্গ দিয়ে গেল। কিন্তু শুক্রবার 17 ডিসেম্বর, শুক্রবার 17 সেপ্টেম্বর, শুক্রবার, এই কিন্তু সেই সব ছেড়ে 17 সেপ্টেম্বর যেদিন আমাদের বিয়ে করার কথা ছিল, তখন চলে আসলো। তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া তো প্রশ্নই আসে না, মুখ টুক ধুয়ে বলি টুটু করে গেলাম জামা কাপড়তে, মসজিদে ওখানে বাসা বলছে মসজিদে জামা কাপড়তে গেলাম। তো জানাজার পরে সে মাঠে জানাজা হলো, জাস্ট আমার দুই পাশে আমার বাবাও সাথে গিয়েছে, বাবাও সাথে গিয়েছে। তো আমাকে জাস্ট খেয়াল রাখছিলাম যে কোনো সিনক্রেট না করি, তো আমি আর কোনো সিনক্রেট করিনি, দূরে থেকে দেখেছি, ওরা আমাকে বারবার বোঝাচ্ছিল আসলে দেখা ঠিক হবে না। আর আমার মা আমাকে যে জিনিসটা বারবার বুঝালো সেটা হচ্ছে, আমি যদি আমার মধ্যে ওর একটা ভালো স্মৃতি আছে, ভালো চেহারাই আছে, তো ওই স্মৃতিটি আমার মাথায় থাকুক, আর এই মৃতদেহটা যেন আমার স্মৃতিতে কখনো না ঢুকে। আমার স্মৃতিতে থাকবে একজন জীবন্ত প্রাণবন্ত মানুষ। যাই হোক, আমি জানাজে পড়লাম। আমার জীবনের কল্পনার মতো ছিল না যে আমার প্রিয় মানুষের জানাজা করতে হবে। একদম প্রচুর জানাজা পড়েছি, কিন্তু কোনো মৃত্যুই আমাকে স্পর্শ করেনি। মানে স্পর্শ করে হয়তো অনেক যা মারা যাবে যাচ্ছে। জানাজা পড়লাম, এরপরে দেখি লাস্টটা করা ইয়াকে তুলছে, ট্রাকে তুলতেছে। তোদের বাড়ি চাঁদপুর, আমি ভাবলাম হয়তো চাঁদপুরই নিয়ে যাবে। তাহলে কি আমি আর কখনো দেখবো না? আমার থেকে কাছে দূরে সরে যাচ্ছে। তো তারপর মা বাবাকে দিদিকে জিজ্ঞেস করলো যে লাস্টটা সে কোথায় যাচ্ছে। তখন বলা হলো যে লাস্টটা শাহজাহানপুর কবরস্থানে কবর দেওয়া হচ্ছে। আমার বাসা কিন্তু শাহজাহানপুরে, মানে সে বিয়ে হয়ে আমার এলাকায় আসার কথা ছিল, সে মৃতদেহ হয়ে আমার এলাকায় আসলো। তারপরে আমরা সাথে সাথে গেলাম, সাথে সাথে গিয়ে কবরস্থানে গেলাম। কিন্তু আমাকে তখন দূরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ তার সাথে আমার কোনো সোশ্যাল কোনো রিলেশনশিপের কোনো ব্যাখ্যা নেই। আজকে যদি সে আমার বিবাহিত বউ হতো, তাহলে হয়তো আমি নিজে তাকে কবর করে নামাতে পারতাম বা নিজে তাকে দেখতে পারতাম, নিজে হয়তো একটা রেসপন্সিবিলিটি রাখতে পারতাম। কিন্তু দূরে থেকে পুরো ব্যাপারটা দেখতে হলো, কিছুই করার ছিল না। তখন আমার বেশি বন্ধু জানে না, আস্তে আস্তে জানতেছে সবাই। তারপর বাসে চলে আসলাম। আমার দুই বন্ধুর মধ্যে দুজনে কেউ নাকি সর্বক্ষণ আমার সাথে ছিল। তারপরে বিকালবেলা আবার কবরস্থানে গেলাম। আমরা তিন চার দুজন তিনজন বন্ধু মিলে কবরস্থানে গেলাম। তো ছিলাম অনেকক্ষণ ছিলাম, তারপর চলে আসলাম। তখন আমার মাথাটা পুরাপুরো এলোমেলো হয়ে গেল, কারণ লাইফের আনসার্টেনিটিটা আমার মাথায় ভর করলো। আসলে কি আমি কেন করছি? আমি কোনো পাপ করিনি। আমি সর্বক্ষণ আমরা রেগুলার নামাজ পড়তাম। মনে করেন যে আগে যখন রিলেশনশিপের আগে যখন ছিল, তখন হয়তো নামাজ একটু রেগুলার ছিলাম, কিন্তু রিলেশনশিপ শুরু হওয়ার পর থেকে আমরা রেগুলার নামাজ পড়া শুরু করে দিই। কারণ আমাদের করতেই হবে। যত যাই বলেন যে রিলেশনশিপ মানে কিছুটার মধ্যে তো ধর্মের এগেনস্ট কিছুটা আছে, সো এটা যেন আল্লাহ যেন মাফ করে দিই। সবসময় আমাদের এই প্রার্থনা ছিল। তো আমি ওকে সবসময় ফজর নামাজের দিকে তুলতাম, সে নামাজ পড়তো, আমিও নামাজ পড়তাম। তো কেন এটা হলো? তার মানে কোনো কিছু তো আমার হাতে নেই। আমি তো পারফেক্ট প্ল্যান করেছি, প্ল্যানের মধ্যে কোনো লুপ হোল ছিল না, কোনো গ্যাপ ছিল না, কোনো প্ল্যান ছিল না। আমি ঠিক টাইমে পাস করেছি, ঠিক টাইমে চাকরি করে চাকরি পেয়েছি, চাকরি করছি, একসময় বিয়ে করবো। আর আমাদের হাতে একটা প্ল্যান ছিল, যদি এটা দুই ফ্যামিলি জানে না, আমরা দুজন চেষ্টা করবো 25 ডিসেম্বর যেন আমাদের বিয়েটা হয়। এমনি অফিসিয়ালি আর কি হয়, কারণ হচ্ছে 25 ডিসেম্বর একটা সরকারি হলিডে, সারা বিশ্বে হলিডে থাকবে, বিশ্বে যে প্রান্তে আমরা যাই দুইটা থাকবে। এভাবে চলছে। সন্ধ্যার সময় আমার বোন ক্লাসমেট সদীপ চলে আসলো, সে উত্তরা থেকে চলে আসলো। রাতে সে থাকবে আমার সাথে, সেরা সারা রাত আমার সাথে থাকলো। তখন আমি মোটামুটি মানে আমি আমার মাঝে মাঝে কান্না পাচ্ছে, মাঝে মাঝে বিশ্বাস হচ্ছে না, কোনো কিছু আমার তখন আর বিশ্বাস হচ্ছে না। লাইফের উপর আমার বিশ্বাসটাই হারিয়ে গেল যে আসলে কি আমার তো কোনো অপরাধ ছিল না, কোনো ভুল করিনি, কিছু চাইনি। আর লাইফে স্বপ্নগুলো তো আমি খুব ছোট করে ফেলেছিলাম, কারণ জাস্ট জব, নর্মাল একটা লাইফ, কিছুই না। আসবে সারাদিন জব করবো, সন্ধ্যার সময় আসলে ওর সাথে দেখা হবে, আমার জাস্ট সারাদিন রিফ্রেশমেন্টে চলে যাবে, কষ্টটা চলে যাবে, আমি আবার জব করে চলে যাবো। জাস্ট এতটুকুই তো লাইফে। তো আমি আর বেশি কিছু চাইনি। মানুষ তো অনেক কিছু চায়, গাড়ি চায়, বাড়ি চায়, এটা চায়, সেটা চায়, ক্ষমতা চায়, আমি কিচ্ছু চাইনি লাইফে। আমি জাস্ট এখানে একটা সিম পড়লে আমার মনে কিছু সেটা হলো না। তাহলে তো আমার কোনো কিছু আমার কনফিডেন্ট নেই, তাহলে বেঁচে আছি কি জন্য? যেহেতু কোনো কিছু যদি আমার কন্ট্রোলে না থাকে, তাহলে আমি বেঁচে থাকার অর্থটা কি, কেন বেঁচে আছে, আমাদের লাইফ হলে উদ্দেশ্যটা কি? তখন এভাবে কাটছে, এরকম করে গেল 4-5 দিন, 7 দিন চলে গেল। বারবারই ভাবছি যে ওদের বাসে যাবো কিনা, বাসে নিয়ে যাচ্ছে কিছু করছে। কোনো কিছুতে আমি থাকতে পারছি না, অফিসিয়ালি থাকতে পারছি না, কারণ আসলে তো আমি বিয়ে হয়নি। আর সুসা ওদের ফ্যামিলির কাছের কয়েকজন মানুষ যারা সবাই তো জানে না, তো আর সপ্তাহে যেতে পারলাম না। সবাই বললো যে জবটা তো দিদি হয়ে যেতে, আমি দিদি হয়ে যাওয়ার চেষ্টা করলাম। এরপর লিখে জবে জয়েন করলাম আবার, তো আবার জব শুরু করলাম। তো তারপরে এভাবে তারপরে এরপরে যখন আবার শুক্রবার যখন আসলো, তখন আমি আবার অসুস্থ হয়ে পড়লাম। আবার তো শুক্রবার চলে এসেছে, আগে তো আমার শুক্রবার ছিল একটা আকাঙ্ক্ষিত ব্যাপার, সারাদিন অফিস করে আমি শুক্রবার পাবো, একটা শুক্রবার পাবো। কিন্তু কি শুক্রবার তো সে শুক্রবার না। আমি আমার সময়গুলো সব আমার মোবাইলে এখন আর বেজে ওঠে না, মোবাইলে এখন আর বেজে ওঠে না। আমার এটা ছিল আমার ফার্স্ট নাম্বার, এই নাম্বারে আমার এখন আর ফোন করতে হয় না, ফোনের কলারটা আমি আর শুনতে পাই না। তো কেন কি হচ্ছে এখানে, হচ্ছেটা কি আসলে? তো এরকম করে তিনটা শুক্রবার চলে গেল, প্রতি শুক্রবার আমি অসুস্থ হয়ে পড়ি। আর রেগুলার তো সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন করেন কবরস্থান যেতাম, আমার বাসা থেকে মাত্র পাঁচ মিটার রাস্তা। তো রেগুলার কবরস্থান যেতাম, আর সাধারণত জুমার নামাজ পড়ে কবরস্থানে যেতাম। তো এরকম এক শুক্রবারে দু সপ্তাহ তিন সপ্তাহ পরে কবরস্থানে আমি দোয়া দোয়া পড়ছি, সেরকম সময় ওর বাবা ছোট ভাইকে নিয়ে এসছে। লাইফের ট্র্যাজেডিটা দেখেন গুরু, আমার এই লোকটার সাথে দেখা হওয়ার প্ল্যান ছিল হচ্ছে কোনো একটা ভালো ওকেশনে, ওনার সাথে আমার ফার্স্ট অফিসিয়ালি দেখা হলো কবরের সামনে। আমরা দুজনেই দোয়া করছি, দুজনেই একই উদ্দেশ্যে দোয়া করছি, একই উদ্দেশ্যে কান্নাকাটি করছি, একই উদ্দেশ্যে করছি। এর এর কি মানে হয়, এর মানেটা কি, আমি আসলে কি চাচ্ছি? এভাবে প্রতি শুক্রবারই মোটামুটি বাবার সাথে আমার দেখা হয়, এখনো হয়। আর আমি সপ্তাহে মোটামুটি দু তিনবার যাই। তারপর মাসখানেক পরে যখন সবকিছু একটু হয়ে গেল, ওদের বাসার লোকজন একটু খালি হয়ে গেল, তখন আমি আমার মাকে ওদের বাসায় গেলাম।
বন্ধুরা, আসলে এত আকস্মিক ভাবে একটা ইনফরমেশন আমাদের কাছে মানে আসলো হঠাৎ করেই, মানে আমরা এমন একটা মুহূর্তে ছিলাম হঠাৎ করেই শোনা যে না সকাল সাতটার সময় তাকে ফোনে পেতে হলো এই ধরনের খবর। এবং যে বন্ধু তার জীবনের কথা বলছে, তার কথা বলার মধ্যেও সে অসংলগ্নতা গুলো চলে আসছে। যে টোনটার জন্য সে সবসময় বুভুক্ষের মতো অপেক্ষা করে থাকতো, আমাদের কাছে একটা রেকর্ডেড স্পিচ আছে যেখানে আমার এই বন্ধুকে তারা ঘুমাতে যাওয়ার আগে সে বন্ধু তার কণ্ঠ শুনত। তো আমি রেকর্ডেড স্পিচটা এই ফাঁকে একটু শুনে নেব, বাট এর রেকর্ডেড স্পিচ শোনার আগে আমি ইরাজকে অনুরোধ করবো যে বন্ধুরা অনেক মেসেজ পাঠাচ্ছে, বার্তা পাঠাচ্ছে আমাদেরকে, ওখান থেকে দু একটি বার্তা যদি এই ফাঁকে পড়ে নেওয়া হয় তারপর আমরা ফিরে যাব সেই রেকর্ডেড স্পিচে।
আমি কয়েকটা মেসেজ পড়ছি যে বন্ধুরা আমাদেরকে পাঠিয়েছেন। সুমাইয়া লিখেছেন যে স্টোরির শুরুটা শুনে যতটা ভালো লেগেছিল লাস্ট পার্টটা শুনে ততটাই কাঁদছি, প্লিজ ভাই আল্লাহর উপর ভরসা রাখুন। অমি লিখেছি ইউপি থেকে যে শাওন ভাই, হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ইওর লাভ, আমার বুক ভার হয়ে গেছে, সো তোমার অবস্থা বুঝতে পারছি এবং আল্লাহ তোমাকে ওভারকাম করার শক্তি দিক। রাহিনা লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, শাওন ভাইয়া তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানানি, উই প্রে ফর হার। আর জানিয়েছেন এরপরে আমাকে প্রান্ত জগন্নাথ ইউনিভার্সিটি থেকে যে শাওন ভাই, আপনার ভালোবাসা আমাদের নতুন জীবন দিল, আজ মনে হচ্ছে পৃথিবীতে ভালোবাসা সত্যি আছে এবং আমাকে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম একটা মহান ভালোবাসার সন্ধান পাই। মনি জানিয়েছেন যে শাওন ভাই তুমি খুব লাকি যে তোমার লাইফ আর রোমান্টিক এরকম একটা লাভ স্টোরি আছে। সো আমি কিছু এসএমএস বললাম এবং জয়া তুমি সে সামথিং, আই জাস্ট লস্ট মাই স্পিচ।
আসলে যেটা হয়েছিল যে প্রথম থেকে যখন শুনছিলাম তখন অনেক বেশি নিজেকে ঈর্ষান্বিত হচ্ছিলাম এবং অনেকেই লিখছিল, বিশেষ করে জুই, রাধিকা, ওরা বিভিন্ন জায়গা থেকে লিখছিল যে এরকম একজন কেয়ার নেয়ার মতো পুরুষ মানুষ আমরা আমাদের লাইফে খুব কম দেখেছি।
ওয়েল, সো বন্ধুরা আমরা এখন যেটা শুনবো, আমরা যেটা শুনতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষটার কথা শাওন ভাই আজকে বললেন, সে মুন্নির কথা। মুন্নি একটা ভয়েস ক্লিপিং ওকে উপহার দিয়েছিলেন, ও নিজের কণ্ঠে রেকর্ড করা কিছু কথা যেটা শুনে ঘুম থেকে উঠতো এবং যখন মন খারাপ হতো শাওনের, তখন সেই কথাগুলো শুনলে বাবার কথা মনে পড়লে সেই কথাগুলো শুনতো, এটা রেকর্ড করে দিয়েছিল। আমরা সেই রেকর্ড ক্লিপিংসটা এখন শুনছি।
কেমন আছো তুমি? লক্ষ্মী দেবীর মতো ঘুমিয়ে যা, বাই।
আবারও রেডিও মাইট 8.4 FM এর আমার ভালোবাসা, এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি লালপুর এবং আজকের অতিথির কাছে।
সময় নিব না, এই ফাঁকে আমরা শুনে নিচ্ছি যে যে কথাগুলো যে টোনকে ঘিরে তার জীবন চলাছিল অনেকদিন ফোনে যে কণ্ঠটা প্রায়শই শুনতেন আমাদের বন্ধু শাওন। আমাদের হাতে এখন আছে তাদের তার সেই মুন্নির রেকর্ডেড স্পিচ। মুন্নি এখন পৃথিবীতে নাই, কিন্তু মুন্নি এখনো তার সমস্ত পৃথিবীকে আবিষ্ট করে দেখেছে, যার নাম তার নাম হচ্ছে শাওন। আমরা একটু সেই রেকর্ডেড স্পিচটা একটু শুনে নিই, এবং শাওন এই রেকর্ডেড স্পিচটা শুনেই হয়তো ঘুমাতে যেতেন, এবং অনেক সময় হয়তো এটা অ্যালার্মের মতো বা বাজিয়ে
রাখতেন। আমি এটা এখনো শুনতে শুনতে ঘুমিয়ে যাই
এখনো।
কেমন আছো তুমি? লক্ষ্মী দেবীর মতো ঘুমিয়ে যা, বাই। লক্ষ্মী জানি অনেক ভালোবাসি, অনেক মিস করছি, কত ভালোবাসি, অনেক ভালোবাসি লক্ষ্মী জানি।
আমরা কয়েক দফায় এই স্পিচটা রিলে করার পিছনে একটা কারণ ছিল শাওনের অনুরোধ, যে আমার সবচেয়ে ভালো লাগার কণ্ঠটা যদি আমি আরেকবার শুনতে পারতাম।
এখনো আমি এই গলার স্বরটা শুনতে শুনতে মাঝে মাঝে ঘুমিয়ে যাই, মাঝে মাঝে অনেক যখন খারাপ লাগে, মাঝে মাঝে যখন অনেক মিস করি শব্দটা ঘুমিয়ে যাই। এখনো মনে হয় হয়তো আমি ঘুম থেকে উঠে দেখবো এই দুঃস্বপ্ন কেটে গেছে, হয়তো আবার বেঁচে আছি, আবার হয়তো দেখা হবে, আবার হয়তো শুক্রবার আসবে, আবার দেখা হবে। কিন্তু সেই শুক্রবার আমার আর আসে না, শুক্রবার আমার আর আসে না, উনি আর আসে না। রেগুলার ওর কবরস্থানে যাই, আগে মুন্নি কথা বলতে আমি শুনতাম, এখন আমি কথা বলি, ও মনোযোগ দিয়ে শুনে। প্রতি মুহূর্তে মনে হয় যেমন আমার পাশেই আছে। আজকে যখন আমি অনুষ্ঠানে এসেছি, তার বিকালবেলা আমি ওষুধ দেখা করে এসেছি, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে আমি কোন কোনটা পরে যাবো, তোমার শার্টটা পরে আসবো না তোমার লাল পাঞ্জাবিটা পরে যাবো, ঠিক আছে? তখন আমি বুঝলাম যে ও আসলে বলছে লাল পাঞ্জাবিটা পরে যাবো। এই পাঞ্জাবিটা আমি একবারই পড়েছিলাম, সেটা তোর সাথে দেখা হওয়ার পরে, মানে ফার্স্ট দেখা রোজার ঈদে ফার্স্ট দেখা হলো, মানে লাস্ট দেখা হলো সেদিন পড়েছি, আর আজকে পড়েছি। এর মাঝে পাঞ্জাবিটা ধোয়া হয়নি। এই পাঞ্জাবি তো ওর স্পর্শ, প্রতিটাতে ওর স্পর্শ আছে, ওর গায়ের গন্ধ হয়তো আছে, মানে আমি তো অনুভব করি আর কি। তো আমাকে বললো তুমি এই পাঞ্জাবিটা পরে যাও, এটা হয়তো শুনতে মানে অসম্ভব শোনা যাবে, কিন্তু আমি প্রতি মুহূর্তে
অবস্থানে কি প্রায়শই জানি এভাবে কথা বলে,
আমি রেগুলার ওর সাথে ওখানে বসে কথা বলি, মাঝে মাঝে পূর্ণিমা হলে ওখানে চলে যাই, বসে থাকি। এটা একটা অন্যরকম সিন, কারণ হচ্ছে পূর্ণিমা, উপরে পূর্ণিমা, পাশে এখানে ফুলের গন্ধ, নিঃশব্দ, আমি আর ও বসে বসে গল্প করছি, আমি ঠিক বসে না, আমি বসে আছি, ও শুয়ে আছে, আমার গল্প শুনছে, সবার খবরগুলো আমি দিচ্ছি, ও বাসার খবরগুলো আমি দিচ্ছি, আমার বাসার খবরগুলোকে দিচ্ছি, মনের উপরে শুনছে। কখনো যখন শুনি যে ওর বাবা একই কাজ আসেনি, আমি কখনো মিস করি না, ওর বাবা যখন কোনো ব্যস্ততার কারণে আসে, আমি ওকে বুঝেই বলি যে না আঙ্কেল হয়তো এই সপ্তাহে হয়তো বিজি ছিল, আঙ্কেল হয়তো এই সপ্তাহে আসতে পারেনি, অবশ্যই আসবে, মন খারাপ করে মনে মন খারাপ করে নয় অবশ্যই আসবে, সবসময় যাই। কখনো কখনো সকালবেলা আগে যখন অফিসে যেতাম, তখন সকালবেলা মাঝে মাঝে গিয়ে যেতাম, আর মাঝে মাঝে অফিস থেকে ফেরার সময় তার নামতাম, নেমে অনেকক্ষণ বসে বসে থাকতাম, গল্প করতাম একসাথে বসে বসে। এখনো ওর শব্দটা আমি শুনতে পাইনি, কিন্তু ও কি বলতে চায় ওর মনটা, ওর প্রতিটা অনুভূতি আমি অনুভব করি, যে ও কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, আমি কি বলতে চাচ্ছি। মাঝে মাঝে আমরা একসাথে অনেক হাসি, মাঝে মাঝে একসাথে অনেক কাঁদি। মাঝে মাঝে আমি যখন প্রথম যখন নাম মারা যাওয়ার পর প্রথম যখন স্বপ্ন দেখি, তখন ওকে আমি খুব দেখি যে খুব লজ্জা পাচ্ছে। কেন লজ্জা পাচ্ছ? আমি বললাম তোমাকে যে আমি তোমার কীভাবে চলে আসলাম, আমার খুব লজ্জা লাগছে। আমি তখন বললাম যে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমি আসছি, ইয়ার সোলমেট, আমাদের আবার অবশ্যই দেখা হবে, যেহেতু দেখা হবে, দেখা হতেই হবে। তুমি একজন নিষ্পাপ মানুষ, বেস্ট যাবে, এবং তোমার জন্য হয়তো আমাকে বেস্ট যেতে হবে, তোমার সাথে দেখা হবে। আমি জীবনের কিছুই চাই না, আর একবার ওর সাথে দেখা করতে চাই। একবার দেখা করতে চাই, একবার কথা বলতে চাই। আমার মা এখনো কাঁদে, ওর মা অনেক কাঁদে। এক মাস খানেক পরে আমার বা আমার মা তোদের বাসায় নিয়ে গেলাম। এই যাওয়াটা হওয়ার কথা ছিল, আমার প্রপোজাল নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল মারা যাওয়ার পরে। ওর মা ওর মাকে ওর ফ্যামিলিকে এখন মার সান্ত্বনা দিতে যাওয়ার, সবাই আমরা কাঁদলাম। সেটি কান্না এখন আমার কান্না কেমন জানি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি কান্না কাঁদতেও পারছি না, কাঁদলে অনেক ভালো লাগে। প্রথম প্রথম অনেক কাঁদতাম, এখন মাঝে মাঝে অনেক কষ্ট লাগলে কাঁদি। ওর ওর গাওয়ার কিছু গান আছে আমার কাছে, সেই গানগুলো শুনি, ওর ছবিগুলো কিছু কিছু আছে দেখি। প্রত্যেকটা স্মৃতি আমার
এই কণ্ঠস্বর, এটা কি প্রায় শোনেন আপনি?
আমি মোটামুটি দু একদিন বাদ দিয়ে প্রতিদিন শুনি, কোনো যাওয়ার আগে শুনি, একাধিক ভাই শুনি। এবং এমনও হয় যে আমি কবরস্থানে বসে বসে ওকেও শোনাই, দেখো তুমি কি বলছিলে। আমার রেকর্ডিংস তো ছিল, যে সে মোবাইলটা যেটা হারিয়ে ফেলছে সেটা আমার যেটা ছিল সেটা সে হারিয়ে ফেলছে, সেই জন্য তার অনেক কষ্ট ছিল। তো আমি আরেকবার আমার রেকর্ডিংস তোকে দেওয়ার সুযোগ পাইনি, কারণ সুযোগটা হয়নি। বারবার শুনি, এবং এই ক্লিপিংসটার ব্যাকআপ আমার 15-20 জায়গা দিকে ব্যাকআপ রাখা, যে কোনো জায়গা থেকে হার্ড ডিস্ক ফ্ল্যাশ করলাম, মোবাইল ফ্ল্যাশ করলে, মোবাইল চুরি হয়ে গেলে যে কোনো জায়গা থেকে ওটা আমি এটা উদ্ধার করতে পারি। তো সব জায়গায় আছে এটা, আমি সবসময় শুনি, রেগুলারলি শুনি। ওদের ফ্যামিলি সবার সাথে এখন আমার ভালো যোগাযোগ আছে, সবসময় রেগুলার প্রতি একদিন দুদিন পর কথা হয়। বাসায় গেলে আন্টি অনেক কান্নাকাটি করে, আমরা শেয়ার করি, আন্টি অনেক অনেক আমাকে আদর করে। এই আদরটা আমার মুনি দেখতে পারতেছে না, এটি আমার একমাত্র দুঃখ। এটা যদি সে দেখতে পারতো যে তার ফ্যামিলি আমাকে কীরকম করে ট্রিট করছে, কীরকম করে সমাদর করছে, কীরকম করে আদর করছে। ওর মা বলে যে আমি একটা মেয়ে হারিয়েছি, একটা ছেলে পেলাম, সবই আছে, সব কিছু আছে। মাঝেখানে মরে যেতে ইচ্ছা হয়েছিল, ইচ্ছা হয়েছিল এটা হয়। তারপর আমার যে বন্ধু সেতু, সে আমাকে ভালো করে বোঝালো যে মরে গিয়ে তো আসলে কোনো লাভ নেই। এই কথাটা সবাই বলতে পারে, আমি তোমার জন্য মরতে পারি, তোমার জন্য বাঁচতে পারি, এই কথাটা কয়জন বলতে পারে? আমি বলতে চাই মুন্নি, আমি তোমার জন্য বাঁচতে পারি, বেঁচে আছি তোমার জন্য, বেঁচে থাকবো তোমার জন্য, আমি অপেক্ষা করছি, অপেক্ষা করবো সারা জীবন। তুমি আমাকে ভালোবাসা কি সেটা শিখিয়েছো, ভালোবাসা কি সেটা শিখিয়েছো, ভালোবাসতে শিখিয়েছো। আমার স্বপ্ন ছিল ভালোবাসাটা কি সেটা বুঝার সেই ক্ষমতা, সেই সুযোগটা আমাকে দিয়েছো। লাকি চার্মের মতন এসে আমার লাইফে সব কিছু গুছিয়ে দিয়ে গেছো, সব কিছু আছো। এখন তুমি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছো কিনা জানি না, কিন্তু এই কথাগুলো তো ইথারে ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব, সব জায়গায়। আমি জানি তুমি হয়তো শুনতে পাচ্ছ এই কথাগুলো, অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি।
কারণ আপনি এখানে আসার আগে বারবার বলছিলেন যে আমি আমার ভালোবাসা এই অনুষ্ঠানটির প্রতিনিয়ত মানে রেগুলার একজন লিসেনার, কিন্তু আমি আমার ভালোবাসার কথা এই কারণে বলতে চাই যে আমি আমার প্রত্যেকটি ভালোবাসার প্রত্যেকটি মুহূর্তকে এত কাছ থেকে আমি অনুভব করেছি। ভালোবাসার সুন্দর যে একটি রূপ আছে সেই রূপটিকে এত কাছ থেকে তার গন্ধটাকে আমি অনুভব করেছি, সেই গন্ধটা আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, যাতে করে ভালোবাসা নিয়ে কেউ দ্বিধান্বিত না হয়, ভালোবাসা নিয়ে কেউ ভীত সন্ত্রস্ত না হয়।
ভালোবাসা কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার ব্যাপার না, এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উপহার, প্রকৃতি আমাকে এই উপহারটা দেয়, এবং এটা নিয়ে কখনো কনফিউশন থাকা উচিত না। আমরা কতটুকু স্যাক্রিফাইস করছি আরেকজনের জন্য সেটা হচ্ছে বড় ব্যাপার, হচ্ছে অন্য আমার পার্টনার আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে সেটা চিন্তা করা। বন্ধুরা, আপনারা যারাই শুনছেন, আপনারা ভালোবাসুন, ভালোবাসুন।
আমরা আসলে এখানে কোনো মানে আমরা যে ধরনের ভালোবাসার গল্প শুনে অভ্যস্ত, যেমন আমরা যদি আজকে তারিখে এক্সাম্পল দিতে চাই, হয়তো শ্রীভরাদের কথা আসতে পারে, রমেশের কথা আসতে পারে, আমরা কোনো কোনো কিংবদন্তি চরিত্রকে এখানে নিয়ে আসেন। আমি বিনয়ের সাথে কিছু বন্ধুর বার্তা এসেছে এখানে, যে এক একজন হয়তো এক একভাবে জিনিসটাকে শুনছে, কেউ বলছেন হয়তো যে এত স্পিডে কেন, একটু ধীরে বললে ভালো হয়। আমরা কিন্তু কোনো মানুষকে তৈরি করে এখানে নিয়ে আসি না, যে বন্ধুরা এই ধরনের বার্তা পাঠান বা এই ধরনের কথা বলতে চেষ্টা করেন তাদেরকে উদ্দেশ্য করে বলি। এর কথাটা এর আগেও একবার বলেছি আমরা আমাদের আমার ভালোবাসার স্টুডিও থেকে, যেটা কোনো বিনোদন ধর্মী অনুষ্ঠান না, এটা একটি রিয়েলিটি শো, যেখানে মানুষের কষ্টের কথা, মানুষের ভালো লাগার কথা, মানুষের দুঃখের কথা সমস্ত কিছু অকপটে মানুষ বলে। পৃথিবীটা এত বেশি যান্ত্রিক হয়ে গেছে যে যান্ত্রিক পৃথিবীতে আসলে এইসব কষ্টের কথা বা এইসব ভালো লাগার কথা শেয়ার করার মতো জায়গা নাই। তাই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে প্ল্যাটফর্মে এসে মানুষ প্রাণ খুলে তার মনের কথা বলতে পারে। তাই যারা বিনোদনকে মাথায় রেখে কথাগুলো শোনেন,
বা ভালোবাসা বা জীবনের কথাগুলো শোনেন, তাদেরকে অনুরোধ করব এসব বিনোদন ধর্মী অনুষ্ঠান বহু আছে পৃথিবীতে, কোন একটি চ্যানেল সার্চ করে আপনি চুজ করে নেন। এই অনুষ্ঠানটা আমি বলবো অবশ্যই আপনার জন্য না, আমি শুধু তাদের উদ্দেশ্যে আজকে শাওনের এই যে ভালোবাসা প্রবণ মন, এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে নিজের মধ্যে একেবারে শান্ত করে আগলে রাখার যে মন, শাওন শাওন কোনো আসলে মিডিয়া ব্যক্তিত্ব না, শাওন কোনো এই ধরনের কোনো প্র্যাকটিস করে আসেনি যে তাকে প্রথম লহমাতে প্রথম প্রথমবারেই তাকে স্টুডিওতে এসে খুব স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলতে হবে। সে যেভাবে কথা বলে নর্মাল তার বাস্তবিক জীবনে সেই কথাগুলো সে সেভাবেই বলছে তার জীবনের কথা।
লাহুর আমি একটু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে, যেহেতু এসএমএসটা সবার আগে আমি বলছি, রিয়াকশনটা আমারও হয় একই রকম। সেটা হচ্ছে যে আমরা যখন একটা আমরা দেখি, এটা অন্য কেউ দেখতে পাচ্ছে না, আমরা একদম ফেস টু ফেস দেখছি তার অনুভূতিগুলো, তার চোখের জলটা আমরাই দেখি, আমরা এখানে যে তিনজন উপস্থিত আছি, আমরা যখন তার চোখের জলকে আমরা
হাজারো সাইট আছে, আপনি দেখে নেন আপনার রসনাপূর্তির যত রকমের মাধ্যম আছে পূরণ করুন, অনেক চ্যানেল আছে সেখানে আপনি আপনার বিনোদন ক্ষুধা ফুলফিল করতে পারেন। কিন্তু এটা শুধুই কিন্তু অনুষ্ঠান না, যার সাথে বিনোদনের এতটুকু সাযুজ্য নাই, শুধুই আমরা ভালো লাগা মন্দ লাগা এসব কথাগুলো মানুষের জীবন থেকে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। তো যারা এই ধরনের এইভাবে এই ধরনের মাইন্ডসেট নিয়ে এই ধরনের প্রোগ্রাম শোনেন তাদেরকে বলবো যে আসলে আপনারা আপনাদের উপযোগী প্রোগ্রাম এটা না। তো যাই হোক, আমরা কিছু বার্তা নিয়ে নিই ফাঁকে এবং বার্তাগুলো নিয়ে
লাবণী লিখেছেন এনা মেডিকেল কলেজ থেকে যে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, দুদিন আগে আমি এরূপ কষ্টে তিনিও ছিলেন, তিনি সমব্যথী এবং এরকম একটা ঘটনা ভিতর দিয়ে তাকেও যেতে হয়েছে।
এবার নীরব লিখেছে বাড়ি থেকে আমি আজ যত কষ্ট পাচ্ছি এই কষ্টটা বোধ হয় নিজে প্রতিবার হওয়ার পর পাইনি, খুব কান্না পাচ্ছে ফেলুর শাওন ভাই।
জেমস লিখেছে ধানমন্ডি থেকে যে অনেকদিন পরে ট্রু লাভ স্টোরি শুনলাম এবং আই রেসপেক্ট বোথ অফ ইউ গাইজ। আর জানিয়েছেন সাঞ্জানা কিলকা থেকে যে তোমার কথা শুনে আমার কান্না শেষ, আমাদের সবারই, এবং বোঝাতে পারবো না যে আল্লাহ কেন এমন করে কিছু মানুষের সাথে। আর
জানিয়েছেন শাওন ভাই আপনার জীবনের স্টার্টিংটা আমার জীবনের মতোই, আমি দোয়া করি আপনার জীবনে এমনিটা খারাপ হয়েছে বাট আমার জন্য দোয়া করবেন।
তবে অনেকদিন পরে ইরাজ এবং জয়া দুজন কি বলি যে অনেকদিন পরে এত সুন্দর একটা স্ট্রাকচার ঘটনা আমরা জানতে পেরেছিলাম, যেখানে সবকিছু কিন্তু অনেক সুন্দর ছিল,
ছবির মতো সাজানো,
হ্যাঁ, এবং সবকিছু কিন্তু যে সেই কথাটা শাওন কিন্তু নিজেও বলার চেষ্টা করেছে যে আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে একটা মানুষ নিজেকে তৈরি করে সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি, এবং ভালোবাসার ক্ষেত্রে অনেকে ভালোবাসাকে দোষ দেওয়ার চেষ্টা করে যে ভালোবাসার কারণে নাকি মানুষ মূল যে ট্র্যাক সেখান থেকে নাকি ডিস্ট্রাক্ট হয়ে যায়, সেটা কিন্তু হয়নি, বরং তারা সে যেমন তাকে তার ম্যাথে দুর্বলতা আছে ম্যাথ পড়ানোর চেষ্টা করছে, তার ইংরেজি বলাতে প্রবলেম আছে যেহেতু মন ইংরেজিতে অনার্স করছে, সো ওর সাথে ইংরেজিতে কথা বলে
আরেকটা ব্যাপার হচ্ছে তারা দুজনে কিন্তু খুব নিয়মিতভাবে নামাজ পড়া অভ্যাস চালু করছে,
নিয়মিতভাবে নামাজ
পড়াও লেগেছে আমার কাছে এটা,
এবং শুধু তাই না যে তার প্ল্যান আছে যে পরবর্তীতে যদি বহির্বিশ্বে যেতে হয় তাকে পিএইচডি ডিগ্রি করতে তাহলে তার সহধর্মিনী হিসেবে তাকেও নিয়ে যেতে হবে, তাহলে তাকে টফেল করানো বা অন্যান্য যে সাপোর্টিং কোর্স গুলো করা লাগে সেই অর্থে তাকে ভিতর ভিতরে তৈরি করার চেষ্টা করছে।
ভালোবাসা যে পরিশুদ্ধ করছে একটা মানুষকে
সেটাই
একেবারে চাক্ষুষ আমরা আজকে
ভালোবাসা, কিন্তু এই রূপগুলো নিয়ে কিন্তু আমরা কল্পনা করি স্বপ্ন দেখি যে রূপগুলোর আমরা তার যদি তার 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 জীবন থেকে মুন্নির চলে যাওয়ার আগ পর্যন্ত জীবনগুলোকে যদি দেখি তাহলে কিন্তু একদম একদম পারফেক্ট লাভ স্টোরি, যে লাভ স্টোরি স্বপ্ন আমরা সবসময় দেখি।
গুরু প্রথম থেকে আমি যখন শুনছিলাম এবং অনেক এসএমএস এরকম এসেছিল বিভিন্ন বন্ধুর কাছ থেকে, আমার মনে হচ্ছিল যেন আমি মুন্নির জায়গাটা আমার নিতে খুব মানে আমার ইচ্ছা হচ্ছিল যেন মুন্নির জায়গাটা যদি আমি কখনো পেতাম। আর যখনই আমি মুন্নির চলে যাওয়াটা শুনলাম আসলে আমার চোখের পানি আপনি দেখতে পাচ্ছেন, আর কি বলবো মানে খুব অবাক হচ্ছিলাম যে এরকম ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে। শাওনের
জন্য আমার সবচেয়ে যেটা কষ্ট বেশি হচ্ছে সেটা হচ্ছে কিছু মানুষ আছে নিজেকে অনেক বেশি করে এক্সপ্লোর করতে পারে, হয়তো একটা কষ্টের ঘটনার মধ্যে পড়লো নিজেকে একদম ফ্ল্যাশ করে দিল, তাহলে কিন্তু অনেক অনেক এক্সপ্রেসিভ হয়ে
যায়
সেক্ষেত্রে, কিন্তু ওকে নিয়ে আমার ভয় হচ্ছে যে যেভাবে গুমোট হয়ে আছে ভিতরে এটা কখনো ব্লাস্ট না হয় এবং তা সে যে নিজের গতিটাকে এখনো ঠিক রেখেছে সেই পথ থেকে সে সরে না যায়, শাওনকে নিয়ে আমার এই ভীতিটা বেশি হচ্ছে। আর প্রচুর বার্তা এসেছে যে শাওনকে যেভাবে
ঘুম পাড়ানোর আগে যে ফোনে কথা বলতো তার সেটা শোনার জন্য, আমি জানি না এটা কতটুকু যৌক্তিক হবে, যেহেতু প্রচুর বন্ধুরা বার্তা পাঠাচ্ছে এটা শোনার জন্য, তো আর একবার আমরা হয়তো এটা শুনে নিতে পারি।
ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আরেকবার শুনছি এবং অনেক রিকোয়েস্ট আসছে এটা প্লে করার জন্য, এবং আরেকবার প্লে করছি সেটা একটা যে ঘুম পাড়ানি কথাগুলো শাওনকে বলেছিল সেই কথাগুলো আমরা আরেকবার শুনছি।
অনেক মিস করছি, কত ভালোবাসি, অনেক ভালোবাসবো লক্ষ্মী জানি, মাই বেবি হানি, কেমন আছো তুমি? লক্ষ্মী বেবির মতো ঘুমিয়ে যা, বাই।
ভালোবাসার কথাগুলো আরেকবার শুনলাম, যে কথাগুলো প্রতি রাতে এখনো শাওন ঘুমোতে যাওয়ার আগে শোনেন। আমরা আবারও চলে যাচ্ছি লাভ এবং আজকের অতিথির কাছে।
আমরা এই ফাঁকে আরো কিছু বার্তা নিই যেগুলো প্রচুর বার্তা আসছে বন্ধুর এই ভালোবাসার ঘটনা কি।
সাইমন নামের একজন যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, এবং ভাই আপু তার আসল রোগটা যে আসলে কি ছিল সেটা কি আপনি পরে জানতে পেরেছিলেন?
না সেটা আমি জানতে পারিনি, তবে ওর সবগুলো মেডিকেল রিপোর্ট আমি আমার কাছে সংগ্রহ করে রেখেছি। আমার জীবনের একমাত্র লক্ষ্য আছে সেটা বিদেশে হোক যেখানে হোক সারা বিশ্বের যে কোনো জায়গায় যেতে আমি সেটা বের করবো, এবং এটা আমি বের করেই ছাড়বো। কেন আমার প্রাণের মানুষটা, কেন আমার ভালোবাসা মানুষটা ওকে হারিয়ে যেতে হলো, এটা আমি বের করেই ছাড়বো। আর পুরো ব্যাপারটা হয়তো আমার ভাগ্যের ব্যাপার, সেটাই আমি মেনে নিয়েছি আর কি, আমি রোগটা বের করবো, সো এখন পর্যন্ত আমি জানতে পারিনি।
রুমা লিখেছে মোহাম্মদপুর থেকে যে আমার প্রচন্ড শব্দ করে অনেক লাউডলি কাঁপতেছে হচ্ছে কিন্তু পাচ্ছি না, এবং তার বুকটা ফেটে যাচ্ছে। আর
লিখেছে ফয়সাল, ফয়সাল লিখেছে যে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, যখন ভাবি উনি যেন আমাদের সাথে কথা বলেন, দেখা করেন, আখিরাতে ওনার সাথে ওনার মুন্নির অবশ্যই দেখা হবে, দোয়া করি।
এইভাবেই হয়তো অনেকেই সম্পৃক্ততা জানাচ্ছে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে। বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
বন্ধুরা আপনারা সবাই ওর জন্য, সবাই ওর জন্য দোয়া করবেন, আমরা সবাই নিয়মিতভাবে দোয়া করি, আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই দোয়া করে, আপনারা দোয়া করবেন আমি যেন আখেরাতে হোক যেখানে হোক আরেকবার যেন আমার দেখা হয়, আমার যে এই সোলমেটটা আমার জীবনের যে অর্ধেক অংশটা, যে অংশটাকে আমি হারিয়ে ফেলেছি, ঠিক হারিয়ে ফেলছি না, আমার পাশেই আছে, আমি দেখতে পাচ্ছি না আর কি, তো সেটা সেটা আরেকবার দেখতে পারি। আর আল্লাহ যেন তার যে ছোট্ট জীবনে যতটুকু অপরাধী সে করেছে, যতটুকু গুনাহ সে করেছে, একটু যেন আল্লাহ ক্ষমা করে দেন, এবং সারা জীবন যেন আমি তার জন্য দোয়া করে যেতে পারি, যতদিন বাঁচি তার জন্য দোয়া করে যেতে পারি। আর বন্ধুরা ভালোবাসতে ভয় পাবেন না, ভালোবাসুন।
ওকে বন্ধুরা, আমরা কিছু ফোন কল রিসিভ করছি এবং দেখা যাক এই মুহূর্তে আমাদের অফলাইনে কোন বন্ধু আছেন। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বন্ধু, আপনার নামটা বলে পরিচয়টা দিয়ে কথা বলুন।
কি নাম? আমি প্রিয়ম বলছি, নারায়ণগঞ্জ।
হ্যাঁ প্রিয়ন বলুন, আমাদের আজকের অতিথি বন্ধু শাওন আমাদের সাথে আছে, তাকে যদি কিছু বলার থাকে আপনার।
আমি শাওন ভাইকে একটাই বলতে যে ভাইয়া আপনি চান আপুর সাথে দেখা করতে, আপনি যেভাবে নামাজ পড়ে গেছেন, আপুর জন্য নামাজ পড়ে গেছেন, ওইভাবেই আল্লাহকে দেখে যান, নিশ্চয়ই আপনি পরকালে আপুর সাথে আপনার দেখা হবে। আর ভাইয়া অনুরোধ, আপনি ভেঙে পড়বেন আসলে। কেন রাবগুরু, আপনার কাছে একটা প্রশ্ন, কেন সব সত্যিকার ভালোবাসা গুলো কেন এমন হয়, এমন হয় কেন রাবগুরু?
আমি আমার এই বন্ধু, আমার 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 এই বন্ধু মানে পুরো পরিবেশটাকে কেমন আরো বেশি হয়তো এলোমেলো করে দিলেন। আমি আমি এটাতে এটাতে অবাক হই যে মুহূর্তের সম্পর্ক, যে মানুষটি ফোন দিয়েছিলেন ওনার, উনি তাকে দিব্য দৃশ্যতে কখনো দেখেন নি, তাকে চিনেন না, জানেন না, কিন্তু তার জীবনের কথা কিভাবে তার মধ্যে সমানভাবে প্রতিধ্বনিত হচ্ছে। এবং শাওন আপনি শুনছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার কথা জড়ায় আসছিল, তিনিও কাঁদছিলেন আপনার সাথে।
বন্ধু আমি সবসময় দোয়া করছি, আপনারা দোয়া করবেন,
আমি যেন সারাজীবন দোয়া করে যেতে পারি।
আপনি পরবর্তী পরবর্তী জীবনটাকে কিভাবে দেখছেন, কিভাবে সামনের জীবনগুলোকে সামনের দিনগুলোকে এগিয়ে নিয়ে যাবেন?
প্রথম দিকে আমি একটু হয়ে গিয়েছিলাম, ভেঙে পড়েছিলাম, অনেকটা ভেঙে পড়েছিলাম। এখন আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন আমি MBA করছি আর লাইফটাকে বোঝার চেষ্টা করছি, আসলে লাইফটা কেন কেন হচ্ছে, কি হচ্ছে। আর যে লাইফটা আমার মনে আমাকে গুছিয়ে দিয়ে গেছে, সেই লাইফটাকে যদি আমি এলোমেলো করে ফেলি, সেটা আসলে আলটিমেটলি তাকে কষ্ট দেওয়া হবে। সো লাইফটা এলোমেলো না হওয়ার চেষ্টা না করার চেষ্টা করছি। আর যে ভালোবাসা আমাকে সে বেসেছে, যে মানুষ একদিন ভালোবাসতে পারে, ট্রু লাভ যে একদিন পায়, সেটা দিয়ে সে সারা জীবন বাঁচতে পারে। তার সাথে ভালো স্মৃতিগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমি বেঁচে আছি। যখন মন খারাপ হয়ে যায় ভালো স্মৃতিগুলোর কথা চিন্তা করি, বেঁচে আছি।
আপনি কথার ফাঁকে বলছিলেন যে আমার তো মনে হয় যে ধারে এখনো সে আমার কথা শুনছে, এবং সত্যই যদি আমরা নিজেরাও সবাই বিশ্বাস করি যে আপনি যেভাবে ভালোবাসেন, মানে ভালোবাসা এমনই একটা শক্তি যে ভালোবাসার চরম শক্তির কারণে মানুষের টেলিপ্যাথিক্যালি সব পাওয়ারগুলো এত বেশি স্ট্রং হয়ে যায় যে ভালোবাসা মানুষকে ঠিকই যেন আশপাশে নিয়ে আসা সম্ভব হয়। এই যে আমরা প্রায়শই বলি যে হঠাৎ আমার মনে মনে হলো যে মা এবং ছেলের মধ্যে বা মা এবং মেয়ের মধ্যে হয়তো এই ঘটনাগুলো প্রায়শই ঘটে, যে আমার মা বলছিলেন যে আমার মন বলছিল যে আজকে মানে এরকম কিছু হবে, এবং পরে দেখা গেলো যে আসলে সেরকম কিছু হয়েছে। এবং এই ভালোবাসাগুলো কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই। তো এখন এখন যদি আপনি যে ইথারের কথা বলছিলেন, ইথারে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে কিছু বলতে চান, একটা লাইনে কি বলবেন আপনি?
মুন্নি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। তুমি অপেক্ষা করো, আমি আসছি, এবং অবশ্যই আমাদের দেখা হবে। কখনো যদি যদি কখনো আনইন্টেনশনালি কষ্ট দিয়ে থাকি কখনো, তাহলে আমাকে ক্ষমা করে দিও। অনেক ভালোবাসি ডালিং, তোমাকে অনেক ভালোবাসি।
বন্ধুরা, আমরা আরেকটা ফোন রিসিভ করছি, দেখা যাক কালকে ফোন দিচ্ছে আমাদেরকে।
হ্যালো,
আপনার ভলিউমটা একটু কমাতে হবে বন্ধু, রেডিও।
হ্যালো, আমি সাজু বলছিলাম। হ্যালো,
হ্যাঁ সাজু, সাজু ভাই বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি। আমাদের পরস্পরের সাথে নাকি সম্পর্ক নেই, পরস্পরের মধ্যে নাকি ভালোবাসা নাই, এইটা খুব থেকে আসে। ইরার জয়া আমি আমাকে বলবে যে এই যে মানুষটাকে যে সাজু ফোন দিয়েছে এখন, সে তো চিনে না তাকে। আমরা যে প্রায়শই বলি পরস্পরের প্রতি নাকি টান নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, নাই তো এগুলো আসে কোথা থেকে?
আমরা যত যান্ত্রিকই হই না কেন, যত অনুভূতিহীনই হই না কেন, সত্যিকারের হৃদয়ের ভেতরে আসলে
ভালোবাসা থেকে পালিয়ে বাঁচবার কোনো পথ নেই।
আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি দোয়া করলেই চলবে, আপনি দোয়া করবেন।
আমি আজকে কয়েক বছর ধরে আপনার শোটা শুনি, কারণ আমার জীবনে ঘটছে না, সেই জন্য আমি রেডিওটা বাচ্চা দিচ্ছি। আমার সঙ্গী সাজু,
সাজু আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন না। আমরা পরস্পরকে এত বেশি করে ভালোবাসবো, পরস্পরের পাশে এত বেশি করে দাঁড়াবো, যেসব কষ্টগুলোকে আমরা একদিন হারিয়ে দিব সাজু। মানুষ বলে যে মানুষের মধ্যে নাকি টান নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, যে কোন শক্তি বলে একজন অপরিচিত মানুষ আর একজনের কষ্ট শুনে ফোনে এভাবে হাউমাউ করে জানতে পারে? আমাদের প্রতিদিন হয়তো এই ঠিক সময় আপনাদের কাছে আসতে অনেক কষ্ট হয়, অনেক আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত লিমিটেশন থাকে, তারপরে ছুটে আসি শুধুমাত্র এই এই ভালো লাগার এই ভালোবাসা। সাজু আপনি শান্ত হন, আপনি নিজেকে হারাবেন না, আমাদেরকেও হারতে দিবেন না, আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করছি। হ্যাঁ সাজু বলেন প্লিজ।
হ্যাঁ
সাজু,
আমি সবসময় রেডিও শুনি, আমি অন্যের শুক্রবার আছি বৃহস্পতিবার আসবে আমি একটা দিন মিস করি না,
আমরাও মিস করবো না। আপনাকে আমি আজকে বলে রাখি আমার জীবনের সবচেয়ে বড় আপনাকে শুধু বলে রাখি ঘটনা, কারণ অনেক সময় হয়তো এয়ারে এটা বলতে পছন্দ করি না, এখন শুধু এতটুকু বলে রাখছি এরই মধ্যে আমি আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে হারিয়েছি, তাও ফিরে আসতে বাধ্য আমি 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 দ্বিধান্বিত হইনি, পরের সপ্তাহে ফিরে এসেছি শুধু আপনাদের জন্য, আপনাদের কষ্টগুলোকে ভাগাভাগি করে দেওয়া উচিত। কিন্তু সাজু কথা দেন, জীবন থেকে কিন্তু নিজেকে হারতে দেওয়া যাবে না, অনেক বড় কষ্ট নিয়ে ছিল এই যে আমার সামনে যে ছেলেটি বসা সে কিন্তু একজন ইজ এ গোল্ডেন বয়, সে একাধারে নেভাল আর্কিটেক্ট থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন সে MBA করছে, এবং সব মিলিয়ে একজন একজন জুয়েল ছেলে বলতে আমরা যা বুঝি, কিন্তু সে এত বড় কষ্ট পাওয়ার পরে বন্ধু কিন্তু চেষ্টা করছে যে সেই মানুষটির জন্য, সেই ভালোবাসার মানুষটির জন্য ঘুরে দাঁড়াতে। আপনি কিন্তু হারবেন না,
আমার জীবনে এই ঘটনা ঘটে না, আমি সহ্য করতে পারতেছি কি হবে সহ্য করতে
ভাই, সহ্য করে যাচ্ছি ভাই, মরে তো যেতে পারছি না।
আপনি আপনি নিজেকে কোনো ভাবে হারতে দিবেন না, এবং যে ভালোবাসার মানুষটির কথা আপনি বলছেন সে ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে হলেও আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে, জীবনে অনেক বড় করে বাঁচতে হবে। আমাদেরকে তারা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দেখছে, এবং দেখে আশা নিতে হচ্ছে যে আমার সবচেয়ে ভালোবাসার মানুষটি হয়তো ভালো আছে এই পৃথিবীতে। সাজু আপনি শান্ত হন, আপনি যতক্ষণ শান্ত না হচ্ছেন আমি কিন্তু ফোন কল আমি আমি ফোন রাখতে পারছি না। সাহসের কিছু না, এই একটা জায়গা যেখানে কথা বলার জন্য সাহসের প্রয়োজন। একটা কথা দেন আপনি, আমি শাওনের পাশাপাশি এখন আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি আপনাকে নিয়ে, সমান ভাবে আপনার কষ্টটা অনুজীর্ণ হচ্ছে আমার ভিতরে। আপনি স্বাভাবিক জীবনে ফিরে এসে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, এবং আপনার সাথে আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে ফোনে কথা বলবো, এবং কোনো একদিন হয়তো আপনাকে নিয়ে আমরা বসবো যেখানে আসার জন্য কোনো সাহসের কোনো শক্তির কোনো কিছুর প্রয়োজন হয় না। সাজু আপনি ভালো থাকবেন, আপনি অনেক বেশি ভালো থাকবেন, স্রষ্টার কাছে প্রার্থনা করি এই যে মানুষ, এই মানুষের মধ্যে যদি সামান্য পরিমাণে কোন রকমের অঙ্কিলতা থাকতো তাহলে এই মানুষটি এত সহজ আর একটা মানুষের কষ্টে এত বেশি সম্পৃক্ততা জানাতো না। এই ভালো মানুষটি যেন স্রষ্টার এই পৃথিবীতে ভালো থাকে, কারণ ভালো মানুষের সাথে আলটিমেটলি যাই হোক না কেন পরিশেষে ভালো কিছু হতে বাধ্য। আমি আমি দোয়া করবো যেন তার সাথে ভালো কিছুই হয় এবং আমার বন্ধুটি তার ব্যক্তিগত ভালো জীবনে ফিরে আসে। আমরা এরই মধ্যে আরো কিছু বার্তা নিয়ে নিতে পারি। আমি আর সময় নিচ্ছেন, আমি সরাসরি চলে যাচ্ছি শাওনের কাছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠান আমার কথাটা সুন্দর শোনার জন্য। লাভপুর আর যে ইরাজ আর যে জয়া অনেক কষ্ট করে আমার কথা শুনলেন এবং ইমোশনাল হয়ে পড়ছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর কি বলার আছে। খোদা হাফেজ।
আমাদের সবার দোয়া থাকলো আপনার জন্য, এবং আমরা আশা করবো যে আপনি বাকি জীবনটা যেখানে এইভাবে নিরাপদে থাকে। আমরা এরই মধ্যে কিছু আরো কিছু মেসেজ নিয়ে নিই যেগুলো আসছে বন্ধুদের কাছে, দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আসবো।
অনেক অনেক বন্ধু এসএমএস পাঠাচ্ছিল এবং মোটামুটি একটা জায়গায় সব বন্ধুর অনুভূতি এক, সেটা হচ্ছে যে ঠিক স্টুডিওতে আমরা যেরকম আমাদের নিজের ভেতরে থাকতে বা নিজেদেরকে ধরে রাখতে যেরকম কষ্ট হচ্ছে ঠিক বন্ধুদের অবস্থা একই রকম তাদের এসএমএস করে বুঝতে পারছি, এবং মোটামুটি সবার এসএমএস একই সূর্যে তারাও তার সাথে একেবারে আত্মার সাথে আত্মা মিলিয়ে কাটছেন এবং নিজেকে ধরে রাখতে তাদের সবারই কষ্ট হচ্ছে এবং সবাই তার ভবিষ্যতের জীবনের একটা সুন্দর একটা সমৃদ্ধ জীবন কামনা করছেন এবং আশা করছেন সবাই যে এবং সেই বিশ্বাসটা সবাই স্থাপন করেছেন তার উপরে যে একদিন নিশ্চয়ই যদি সত্যিকার পৃথিবীতে ভালোবাসাগুলি থাকে ন্যায় বিচারগুলি কিছু থাকে একদিন সেটা যে জীবনই হোক যে জগতই হোক একদিন অবশ্যই তাদের দুজনের আবার দেখা হবে, একজন দুজন তাকে খুঁজে পাবে। এটাই হচ্ছে সবাই মোটামুটি এই কথাটাই লিখেছে এবং আমার কাছে এটাই মনে হচ্ছে যে আসলে সব বন্ধুর মনে কথা এবং আমাদের দুজনের এটাই হচ্ছে মনে
জয় কি বলতে চাচ্ছি।
ধরে বলতে যাচ্ছিলাম যে সবাই তাদেরকে অনেক ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছি এবং সবাই সেলুট দিয়েছি যে এরকম লাভ স্টোরি আমরা সবাই শুনতে পাই না, বা আমাদের লাভ বলে যে আসলে সত্যিকারের ভালোবাসা বলে যে এখন পৃথিবীতে কিছু আছে প্রিয় লাভ, সবাই এটাকেই ফিল করছি এবং তার সাথে সমবেদনা জানিয়েছি সবাই সাথে।
এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমরা অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসছি, কিন্তু নিয়ে শেষ করার আগে শুধু একটি কথাই বলা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা নতুন একটা শিক্ষণীয় জিনিস কিন্তু দেখেছি। আমরা প্রায়শই বলি যে ভালোবাসার মধ্যে এমনই এক শক্তি আছে যে ভালোবাসা আমাদেরকে সবাইকে সৎ পথে সঠিক পথে পরিচালিত করতে পারে। যদিও সমাজে হয়তো এ ধরনের একটা রেওয়াজ আছে যে আমরা ভালোবাসার কারণে মূল স্রোতধারা থেকে নাকি সরে যাই, যেমন যে বয়সে আমাদের পড়ালেখা করার কথা, যে বয়সে নিজেদেরকে তৈরি করার কথা, সে বয়সে আমরা ভালোবাসার মতো এই আবেগ ঘন ব্যাপারকে নিয়ে সম্পৃক্ত হতে গিয়ে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে ফিরে আসি। কিন্তু আজকে যে জীবনের কথা আমরা শুনলাম, তারা কিন্তু পরস্পরকে অনেক বেশি সাহায্য করেছে শুধুমাত্র ভালোবাসার কারণে এবং তাদের জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে চেষ্টা করেছে। তো বন্ধুরা, একেবারে শেষবারে যাওয়ার সময় একটি কথাই বলার, সেটি হচ্ছে যে এত কিছুর পরে এই সমুদ্রের পানি যেমন প্রবাহমান, ঠিক সেই রকম ভাবে জীবন প্রবাহমান, আর জীবন হচ্ছে স্রোতটার এক মূল্যবান রহমত এই পৃথিবীতে। তাই আমরা কিন্তু আমাদের এই পথ চলা আমরা অবিরত রাখবো, আমাদের যত কষ্টই থাক, যত দুঃখই থাক, তারপর আমরা ভালোবাসাকে সেই মহিয়ান জায়গা দিব এবং সেভাবে আমাদের পথ চলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, তোমরা অনেক 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 বেশি ভালো থাকবে, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সামনে সপ্তাহে আবার এই সন্ধিক্ষণে তোমাদের সাথে কথা হবে।
লাভগুরু, আমার চলে যাওয়ার আগে একটা কথা শেয়ার করা ছিল, সেটা আমি প্রথমে ভেবেছিলাম যেটা আমি শেয়ার করবো না বা বলবো না, কিন্তু মানে ইমোশনালি হয়ে গেলে মানুষ অনেক কিছুই প্ল্যান থাকে, আনপ্ল্যান অনেক কিছু হয়ে যায়, তো আমি এটা না বলে পারছি। সেটা হচ্ছে যে শাওন কিন্তু আমার সাথেই পড়ে, ইউর ক্লাসমেটস, এবং এই ছেলেটাকে আমি প্রতিদিনই ক্লাসে দেখি। এবং আপনি
তোমরা তাহলে এমবিএ করছো একসাথে?
একই সাথে, ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেট। তো
আরেকটা মজার একটা কথা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে গুরু মুন্নিজের সাবজেক্টে পড়তেন অ্যাকচুয়ালি ইংরেজি, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে আমার সাবজেক্ট। তো আজকের ঘটনাটার সাথে আমরা দুজনেই কেমন যেন ইনভলভ হয়ে গেছি।
আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শাওনকে আমি প্রতিদিনই দেখি, আমার ক্লাসে দেখি, এবং আপনি যদি ওর ঘটনাটা না জানেন, আপনি ওকে দেখে কিছু বুঝতে পারবেন না। একটা মানুষ হাসছে, মজা করছে আমাদের সাথে, এবং ভিতরের সবটুকু কষ্টকে চাপা দিয়ে, এবং আমার মনে হয় একটাই কারণ, কারণ ও কখনো ভাবে না যে সেই মানুষটা ওর সাথে নেই।
না, সে তো ভাবে না, সেটা বলছে যে সে প্রায় যোগাযোগ করার চেষ্টা করে, তার সাথে যায়, তার কবরস্থানে গিয়ে তার সাথে কথা বলতে চেষ্টা করে,
এবং ঠিক এই কারণেই হয়তো ওকে দেখে আপনি বুঝতেই পারবেন না ক্লাসে যদি দেখতে না, যে এই মানুষটা এত একটা কষ্ট।
এই কারণে কিন্তু আমার ওনাকে দিয়ে অনেক বেশি ভয়, কারণ যারা নিজেদের নিজেরা একটু এক্সপ্রেসিভ ধরনের, যদি নিজেদের আবেগের কথা সহজে বলতে পারে, প্রকাশ ঘটায়, তারা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় বলার পরে। এই মানুষটা ভিতরে ভিতরে এত বেশি জমাটবদ্ধ করে রাখে, বাইরে সেটা প্রকাশ হতে দেয় না, তার যেন কোনো রকমের পরবর্তীতে সমস্যা না হয়, এই নিয়ে কিন্তু আমি অনেক বেশি ব্যতিব্যস্ত ছিলাম। এবং আমি অবশ্যই চেষ্টা করবো এবং দোয়া করবো, সে আমাদেরকে কথা দিয়েছে যে মুন্নির জন্য হলো বাকি জীবনে সে অনেক বড় হয়ে নিজেকে দেখার চেষ্টা করবে।
আর শাওনের কাছে বন্ধু হিসাবে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে মানুষটা সবসময় দেখছে ওকে অন্য একটা জগৎ থেকে, সেই মানুষটার জন্য হলো যেন নিজের জীবনটাকে যতটা ভালোভাবে সাজানো যায় ঠিক ততটা ভালোভাবে সাজায়, তার জন্য হলো, এটা হচ্ছে বন্ধু হিসাবের কাছে আমার প্রত্যাশা। ওয়েল বন্ধুরা, আজকে আমরা বিদায় নিচ্ছি, তবে যাবার আগে আরেকবার বলে যাচ্ছি যে আগামী পর্বগুলোতে যারা অতিথি হয়ে আসতে চান তাদের জন্য এসএমএস করার নিয়মটা প্রথমে আগে